تیسرا فیبروری 2018 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان دوری چور میدان ہومنا کملہ حضرت والا دامت برکاتہم ایر بیان و کویتا آلادہ آلادہ بھاوے دیا ہچھے ٹیلی گرامر مادھیمے بستارت شنون بیانر شیشے
সুন্নতের খেলাফ কাজ জীবনের জন্য ক্ষতিকর, আখিরাতের জন্য ক্ষতিকর। এজন্য এই ধরনের কাজে বেপরোয়া না হই, আল্লাহ পাক বুঝ দান করেন আমাদেরকে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال تعالى: ألا بذكر الله تطمئن القلوب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الطهور شطر الإيمان. والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأان، أو قال تملأ ما بين السماوات والأرض. والصلاة نور، والصدقة برهان، والصبر ضياء، والقرآن حجة لك وعليك. كل الناس يغدو فبائع نفسه فموتقها أو موبقها. وقال عليه الصلاة والسلام: من أحيا سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. الله پاک جل جلاله ومنواله আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দান করেন। আমার ভাইরা, মানুষ নানান পথে নিজেকে কামিয়াব মনে করে। কেউ লেখাপড়া ভালো করলে মনে করে আমি কামিয়াব, কারো পয়সা বেশি হলে সে মনে করে যে আমি কামিয়াব, কারো ইজ্জত সম্মান বেশি হলে সে মনে করে যে আমি কামিয়াব, কেউ বিদেশে খুব যায় আসে এবং খুব ভালো ইনকাম, বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে, তো এরকম লোকেরা অনেকেই মনে করে যে আমি কামিয়াব। আসলে আমার ভাই, কামিয়াব ওই বান্দা যার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়, আর যেই বন্ধা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নিজ দয়া আমাদেরকে নাজাত দান করেন। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন, এত বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আরেফ ছিলেন, ওলিয়ে কামিল ছিলেন, তারপরেও কাঁপতে থাকতেন আল্লাহর ভয়ে যে না জানি কাল কিয়ামতে কি উপায় হবে, কি অবস্থা হবে। মানুষজন প্রশংসা করতে থাকত, আর হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই তোমরা তো আমার প্রশংসায় ব্যস্ত কিন্তু আমি এক চিন্তায় নিমগ্ন। ইমা চু সালামত বলবে গুর ভরে আহসান তু বরি চুস্তি ও চালা কি এমা, আহ ইমান নিয়ে যদি কবর যেতে পারি তখন আমি মনে করব আমার জীবনটা কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। এত বড় মানুষ তারা আল্লাহ পাকের ভয়ে এইভাবে কাঁপতে থাকতেন। আমার ভাই যে এরকম ভয়ে কাঁপতে থাকে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে যে সারা জীবন চলে, এটাই আলামত যে বান্দা কামিয়াব হয়ে যাবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেমে দীন, এত বড় বুজুর্গ ছিলেন যে বিশ্বের হাজার হাজার বড় বড় আউলিয়া তার হাতে পয়দা হয়েছেন। হযরত হাফেজ জিউদ্দীন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহি, বিশ্ব কাঁপানো বড় বড় আলেম দ্বীন ওলি আল্লাহ এই হাকিমুল উম্মত মাওলানা থানভীর হাতে পয়দা হয়েছেন। আহ কিন্তু সেই মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে আল্লাহ আপনার জান্নাতে যাবে তো ভালো বান্দারা, কিন্তু আমার তো সেরকম জিন্দগি আমি বানাইতে পারিনি, তা আমি কিভাবে জান্নাতে যাব? কিন্তু হে আল্লাহ জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারব না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ জান্নাতীদের জুতার মধ্যে আশ্রয় দেখে একটু জায়গা দিয়ে দিয়ে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, ফকীহ ছিলেন, কত বড় আল্লাহ পাকের ওলী ছিলেন। বিশ্বের মানুষ, বিশ্বের মুসলমানরা, বিশ্বের উলামায়ে কেরাম হযরত হাসান বসরির প্রতি কত শ্রদ্ধাশীল। সেই হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মুসলমান যাকে অনুসরণ করে জান্নাতের পথে চলার ক্ষেত্রে, সেই মানুষটা সেই হযরত হাসান বসরি তিনি বলতেন যে হে আল্লাহ জাহান্নাম থেকে সব শেষে যে মুসলমান নাজাত পাবে অন্তত সেই নম্বরে আপনি আমি হাসান বসরিকে কবুল করেন। আমরা তো আমাদের মধ্যে অনেকে নষ্ট শয়তানের ধোকায় পড়ে নিজেরা নিজেকে কিছু ভাবতে থাকি যে আমার এত হজ তা আমি কত বড়, আমার এত তাহাজ্জুদ তাহলে আমি কত বড়, আমি এত দান সৎকার করি তাহলে আমি কত বড়, আমি এমন পুরানা নামাজি তো আমি কত বড়, আমি লক্ষ লক্ষ মানুষকে দিনের কথা বলি তো আমি কত বড়, আমার হাতে কত মানুষ মুসলমান হল হেদায়তের পথ পাইল তাহলে আমি কত বড়। আমার ভাইরা নিজেকে যে বড় ভাবে তার সর্বনাশ হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ইবলিসের এত ইলম ছিল, এত বেসুমার ইবাদত ছিল, সবটা নিয়েই ইবলিস ডুবল, ইলমও তাকে রক্ষা করতে পারে নাই, বিশাল এবাদতের ঢেরও তাকে রক্ষা করতে পারে নাই, আল্লাহর রহমত থেকে সে চিরদিনের জন্য মরদুদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য আমার ভাইরা জান্নাতের পথ তো নেক আমলের পথ, যেই বন্দা নেক আমলের রাস্তায় হাঁটে তার গন্তব্য জান্নাত, যেই বন্দা কুফরের পথে হাঁটে, শিরকের পথে হাঁটে, বেদাতের পথে হাঁটে, নাফরমানির পথে হাঁটে তো তার গন্তব্য জাহান্নাম, নেক আমলের পথে হাঁটলে গন্তব্য জান্নাত। কিন্তু কোশ্চিন কেন নেক আমলের কারণে নিজেকে জান্নাতের যোগ্য মনে করা হল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ নিজের আমলের জোরে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের রহমত আর দয়া ছাড়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও কি আপনার আমলের জোরে জান্নাতে যেতে পারবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমিও আমার আমলের জোরে জান্নাতে প্রবেশ করতে পারব না, তবে কি নিঃসন্দেহে আল্লাহ পাক আমার প্রতি রহমত দিবেনই দিবেন, দয়া করবেনই করবেন, নিঃসন্দেহে নিজ দয়াতে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে দিবেন। এই হল ভাই শিক্ষা ইসলামের, যে ইবাদত করব আর কান বুঝে আল্লাহ আপনি কবুল করেন। কবুল করলে ছোট্ট আমল অনেক বড়, আর কবুল না হলে সারা জাহানের আমল সম্পূর্ণ বেকার। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমল করো আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের নামের জন্য না, দুনিয়াতে সুখ্যাতি অর্জনের জন্য না, দুনিয়ার কোন উদ্দেশ্যের জন্য না, সিরফ আল্লাহর সন্তুষ্টির জন্য আমল, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ, আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির, তেলাওয়াত, দোয়া, মোনাজাত, দাওয়াত, ওয়াজ, আমার নিজের জন্য না, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট্ট আমলও করে, হযরত হাকিমুল উম্মত বলেন যে ইখলাস কে সাথ থোড়া সা আমল ভি কবুল হো জাতা হ্যায়। ইখলাসের সাথে যখন আমল করে, অল্প আমলও কবুল হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, ছোট আমল ছোট থাকে না, সেটাও অনেক বড় হয়ে যায়। হযরত থানভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা লিখছেন যে এক মুসলমান দরিয়ার পারে উজু করতেছিলেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সারা বিশ্বের বিখ্যাত মুহাদ্দিস ফকিহ, তিনিও একটু দূরে উজু করতেছিলেন একই দরিয়ার পারে। এই মুসলমান ভাইয়ের উজুর পানি গড়ায় গড়ায় ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে যাইতেছিল স্রোতের সাথে। এই মুসলমান ভাই তখন মনে মনে ভাবলেন, আহা, ইনি কত বড় আলেম, উনি সকলের শ্রদ্ধার পাত্র, আর আমি সাধারণ মুসলমান, আমার উজুর গড়ানো পানি উনার দিকে যাইতেছে, এটা আমার কাছে ভালো লাগে না, মনে হয় এটা আদবের খেলাফ। এই মুসলমান ভাই নিজের জায়গা থেকে উঠলেন, অপর পাশে গিয়ে বসলেন উজু করার জন্য, যেদিকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের উজুর পানি গড়ায় যেতেছে। এই মানুষটার, এই সাধারণ মুসলমান ভাইয়ের ইন্তেকাল হল। এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখলেন এবং বললেন যে, আমার ভাই, তোমার কি অবস্থা, আল্লাহ পাক তোমার সঙ্গে কি ব্যবহার করলেন? আমার ভাইরা আশঙ্কিত হল যে পরকাল জিন্দগি আমার কামিয়াব হবে কিনা, সেটার উপরে নজর রাখা। দুনিয়ার জিন্দগি তো দুনিয়ার জিন্দগি, ক্ষণস্থায়ী জিন্দগি, কয়েকদিনের জিন্দগি। হযরত হাকিম উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ আলাইহ বলতেন যে, হম এসে রহে ইয়া কে ওয়েসে রহে, ওহা দেখনা হ্যায় কে কেসে রহে, হায়াতে দু রোজা কা ক্যা এস গম, মুসাফির রহে জেসে তেসে রহে। তিনি বলতেন যে, আমার ভাই, দুনিয়ার এই জীবনটা একরকম কাটাইলেই হইল, পোলাও বিরিয়ানি খায়া দুনিয়ার জীবন কাটাই, আর কিংবা চাষনি খায়া দুনিয়ার জীবন কাটাই, ভরা পেটে কাটাই কিংবা আধা পেটে কাটাই, দিন বেলা খায় কিংবা কোনো বেলা খাইলাম কোনো বেলা খাইলাম না, একভাবে দুনিয়ার জীবন শেষ হয়েই যাবে। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো বিষয় না। আসল বিষয় হল যে আমার দুনিয়া থেকে বিদায়ের পরের জীবনটা কেমন হবে, সেখানে আমি কামিয়াব তো হব না আমাকে জাহান্নামের কীটে পরিণত হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তিনি বলেন যে হায়াতে দুরুজা কা কিয়াশবম, দুদিনের জিন্দগি নিয়ে কিসের এত টেনশন, মুসাফির রহে জেসে তেসে রহে, মুসাফিরের মতো বস থাকলেই হল। বিদেশে মুসাফির থাকে তো সেখানে কি বড় কোনো প্রস্তুতি তার থাকে, বড় কোনো প্ল্যান পরিকল্পনা থাকে? মানুষ লঞ্চে উঠে তো মনে করে এটাই আমার সব, সেটা লঞ্চকে মনে করে যে একটা বাহন, একটা যানবাহন, কিছুক্ষণের জন্য এখানে আসি, তো আমার আসল ঠিকানা হল আমার বাসা। লঞ্চে আমি থাকব না, এখানে আমার কোনো বড় প্ল্যান পরিকল্পনা নাই। এরকম মানুষ এরোপ্লেনে উঠে, রেলগাড়িতে উঠে, এখানেই বড় কোনো প্ল্যান পরিকল্পনা থাকে না। তদ্রূপ মানুষ যখন বিদেশ যায়, জাপান যায়, কোরিয়াতে যায়, ইটালিতে যায়, সৌদি আরবে যায় আয় রোজগারের জন্য, কেউ সেখানে বড় প্ল্যান পরিকল্পনা করে না যে এখানেই বিল্ডিং বানাও, এখানেই থাকো, এটা ক্ষণস্থায়ী আবাস, দেশে যাব সেখানে থাকব, এখানে কামাই করব। এই বুজুর্গ বলেন যে আমার ভাই, যে এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা, এখানে কামাই করব, আখেরাতে গিয়ে সেটা ভোগ করব। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করেন, সেই ফিকির দান করেন, সে আমলি জিন্দগি দান করেন। তো ওই বুজুর্গ বললেন যে ভাই তোমার কি খবর, আল্লাহ পাক তোমার সঙ্গে কি ব্যবহার করলেন? তো ওই মুসলমান ভাই বললেন যে আহা, আমার গুনার জিন্দগির জন্য আমার জন্য তো জাহান্নামেরই ফয়সালা হয়ে গেছিল, জাহান্নাম ছাড়া আমার কোন উপায় ছিল না। কিন্তু মহান রব্বুল আলামিন বললেন, হে বান্দা, আমার প্রিয় বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল উজু করতেছিলেন, তুমি উজু করতেছিলা, ওই সময় যে তোমার মনে হতেছিল আমার কাজটা আদবের খেলাপ মনে হয়, আর এই মহান আলেমী দ্বীনের আদবের জন্য তুমি কষ্ট করে উঠে অপর সাইডে গিয়ে বসছিলা, এই আলেমী দ্বীনের প্রতি এই শ্রদ্ধা ভক্তির এই আমল আমার এত পছন্দ হয়েছে, এই একটা মাত্র আমলের কারণে তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিলাম এবং যাও তোমার জন্য জান্নাতের ফেসলা করলাম। আমার ভাইরা, আল্লাহর কসম, এজন্য কোন ছোট আমলকে ছোট মনে করতে নেই। বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, আমাদের উস্তাদ হযরত হাবিব জহুর রহমতুল্লাহ আলাই, তিনি গহরডাঙ্গা মাদ্রাসায় গেছেন। গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের পাশে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ কবর, তিনি কবর জিয়ারত করলেন। রাত্রিবেলা কবরের পাশে হেফজোখানার ভিতরে শুইতে গেলেন, হঠাৎ অনুভব করলেন যে কবরের দিক থেকে খুশবু আসতেছে। হাফেজ হুজুর বলেন যে আমি উঠলাম, কবরের কাছে গিয়ে কবরের মাটি নিয়ে শুকে দেখি, কবরের মাটি থেকেই এক আশ্চর্য রকম খুশবু আসতেছে। এত বড় মানুষ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, পীর জি হুজুর, হাফিজ জি হুজুর, সদস্যা হুজুর, এই তিন বুজুর্গ ঢাকাকে আবাদ করছেন এলমের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা, মারেফতের দ্বারা, সুন্নতের দ্বারা, নূরের দ্বারা, তালিম তরবিয়তের দ্বারা, আকাবের অনুসরণের দ্বারা এবং চোখের পানি দ্বারা। এই মানুষগুলো বিশেষভাবে ঢাকা শহরকে আবাদ করছেন। আমাদের বাংলাদেশের সারা দেশেই আল্লাহ পাকের এত বড় রহমত যে দিকে দিকে কেবলই মাশাআল্লাহ মসজিদ, অসংখ্য মাদ্রাসা যেখানে কোরআনে পাক শিক্ষা দেওয়া হয়, আল্লাহ পাকের দিন শিক্ষা দেওয়া হয়, দিনই জিন্দিগি শিক্ষা দেওয়া হয়। কিন্তু ঢাকা হচ্ছে রাজধানী, ঢাকা হল সারা দেশের মার্কাজ, মূল কেন্দ্র। সেই ঢাকাতে এত মাদ্রাসা যে পৃথিবীর কোন শহরে এর এত মাদ্রাসা আছে বলে আমাদের জানা নেই। এতগুলো মাদ্রাসা ঢাকা শহরে, ঘুম থেকে জাগলেই ঢাকা শহরে শত শত মাদ্রাসাতে কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ হয়ে যায়, বুখারী শরীফের সবক আরম্ভ হয়ে যায়। কি আল্লাহ পাক ঢাকাতে নেয়ামত দান করছেন! ঢাকাবাসী এবং বাংলাদেশি মুসলমানরা এর কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলো, এর শুকর আদায় করা সম্ভব না। সেই হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহের জীবনটা বিস্ময়কর ঘটনা বলিতে পরিপূর্ণ। এই মানুষটা স্কুলে পড়তেন, এই বরিশালের বরিশালের এটা এই অংশ পড়ছে এখন পিরোজপুরের মধ্যে স্বরূপকাঠি। স্বরূপকাঠির অদূরেই সুটিয়াকাঠি নামক এক এলাকার স্কুলে তিনি পড়াশোনা করতেন। ছাত্র জীবন থেকেই, স্কুল জীবন থেকে তার মনের ভিতরে দ্বীনের জন্য এক ব্যাকুলতা ছিল। দ্বীনী পরিবেশ তো তিনি সেখানে পান নাই। স্কুলে পড়াশোনা করতেন, স্কুলের মাস্টারের কাছে প্রাইভেটও করতেন যাতে তিনি ভালো সাইন করতে পারেন। এজন্য বাবা তাকে প্রাইভেট মাস্টারও ঠিক করে দিয়েছিলেন। কিন্তু চুপচাপ তিনি গিয়া চুপে চাপে একজন আলেমের কাছে দিন শিখতেন, কোরআনে পাক শিখতেন এবং দিনই আমল মোসলাম সাহেব শিখতেন। ওনার বাবা যখন খবর পাইলেন তো খুব নারাজ হলেন এবং সংবাদ পাঠালেন যে মাস্টারের কাছে, আপনার কাছে ছেলেকে পড়তে দিছি, সে তার একটা উন্নততর ভবিষ্যতের আশায়, বড় একটা ভবিষ্যতের আশায়, আর আমার পরামর্শ ছাড়া অনুমতি ছাড়া কি হচ্ছে এগুলো, এগুলো বন্ধ করেন। মাস্টারও দিনের প্রতি দুর্বল ছিলেন, ইসলামের প্রতি, ইসলামী আমল এবং এলমের প্রতি দুর্বল ছিলেন। তিনি এই সুযোগটা দিয়ে দিয়েছিলেন কিন্তু বাবা এরকম ধমক দিয়ে দিলেন। মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহ তখন তরুণ মানুষ, কিন্তু বাবার পক্ষ থেকে অসন্তুষ্টি শোনার পরও তিনি বিরত হন নাই, চুপচাপ গোপনে ওইভাবে পড়তে থাকছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন এক সময়, সেখানে পড়াশোনা করতেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একবার কলকাতায় আসলেন, সেখানে হযরত বয়ান করলেন মসজিদের মধ্যে। বয়ানের পরে যখন বের হয়ে যেতেছিলেন, এই কলেজের স্টুডেন্ট মাওলানা শামসুল হক ফরিদপুরি তখন সাক্ষাৎ করলেন এবং বললেন, হযরত দোয়া করে দেন আমি যেন ভালো আলেম হইতে পারি, বড় আলেম হইতে পারি। আউলিয়া কেরামের দোয়ার বরকতে কত মানুষ বড় বড় দৌলত প্রাপ্ত হয়েছে, বড় বড় দৌলত পেয়ে গেছে। কবি আলম গুলিস্তান আর কবি বীরা না হতা হ্যায় জো হতা হ্যায় বাপা সে খাতিরে দিওয়া না হতা হ্যায়। আউলিয়াদের দোয়ার বরকতে, নজরের বরকতে কত মানুষের জীবনের মোড় পরিবর্তন হয়ে একদম দুনিয়াদার মানুষ বহুত বড় উলিয়াল্লা হয়ে গেছে, নিচু শ্রেণীর মানুষ অনেক উচ্চে উঠে গেছে। ভাই শকুনের নজর থাকে মড়কের উপরে, শকুনের নজর মড়কের উপরে থাকে আর বাস পাখির নজর থাকে তাজা শিকারের উপরে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার যদি ভবিষ্যৎ সুন্দর হবে তোমার নজর থাকবে মহান আল্লাহর সত্তার উপরে, আসমানের উপরে, আর তোমার জীবন যদি ধ্বংস হবে, বরবাদ হবে, তোমার নজর থাকবে দুনিয়ার মড়কের উপরে। আমার মুর্শেদ কুতুব আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, دشمنوں کو ایسے آب و گل دیا، دوستوں کو اپنا درد دل دیا، اللہ پاک تر دشمن در کے اوٹھے دنیا دیے دسن کھائے گلی سب دنیا نہیں مور، دوستوں کو اپنا درد دل دیا اور اللہ پاک پیو پتر در کے اللہ تعالی تر بھالو بسر دولت دان کرسن اورا دنیا نہیں خوشی اور مولار دیوانارا مولا کے نیا خوشی এত বিস্ময়কর পার্থক্য শুনতেছেন প্রিয় বন্ধুরা, আশ্চর্য রুচির পার্থক্য। কারো নমরুদের জীবন ভালো লাগে আর কারো বেলালের জীবন ভালো লাগে, এতটা পার্থক্য। কেউ পেট ভরার পরও শুকুর গুজারি তৌফিক হয় না, আর কেউ দুই বেলার পরে তিন বেলার পরে এক মুঠ খাওয়ার পরও কি বিনয়ের সাথে রব্বুল আলামিনের সামনে শুকুরে মস্তক অবনত করে, কিসমতের বিষয় এটা, ইসমতের বিষয়। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু আমাদেরকে আল্লাহর মহব্বত ভালোবাসা দান করেন। আমার প্রিয় বন্ধুরা, এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়া এত উল্লাস করার কোনো অর্থ হয় না, নিতান্তই ক্ষণস্থায়ী। এখানে আমরা থাকব, খানা পিনার দরকার, পোশাক আদির দরকার, ঘর বাড়ির দরকার, আল্লাহ আমাদেরকে সব কিছু খুব দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে আমার উম্মত ভালো থাকুক, সুখে থাকুক, রিজিকের মধ্যে তাদের খুব বরকত থাকুক, এটা তিনি চাইতেন। আশ্চর্য হল, উযু হল নামাজের প্রস্তুতি, নামাজ হল আল্লাহ পাকের সঙ্গে মেরাজ, আর উযু হল সে মেরাজ লাভের প্রস্তুতি। রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম সে উযুর মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন যে যখন উযু করবা শুরুতে তো বিসমিল্লাহ পড়বে না, শুরু বিসমিল্লাহ, কিন্তু উযু যখন চলমান তো উযুর ফাঁকে ফাঁকে পড়বা আল্লাহুম্মা ফিরলি দাম্বি, আয় আল্লাহ আমারে মাফ করে দেন, আমার গুনাহ মাফ করে দেন, ওয়া ওয়াসসিলি ফি দারি, আয় আল্লাহ আমার ঘর বাড়িতে খুব বরকত দেন, ঘর বাড়িতে খুব প্রশস্ততা দান করেন, ও বারিকলি ফি রিজকি, আল্লাহ আমার রিজিকে বরকত দান করেন। কি বিষয় উযু, তার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উযু তো হল পরকাল জিন্দগির কামিয়াবির জন্য দোয়া, কিন্তু তার মধ্যে এই একান্ত মুহূর্তে যে আল্লাহ পাক চায় আছেন বান্দার দিকে যে পাগলা, এই পাগলটা এখন আমার নিয়ে ব্যস্ত হয়েছে, এখন আমার ঘরে আসবে, আমার সামনে মাথা নত করবে, তার জন্য তার এইসব ব্যস্ততা। এমন একান্ত মুহূর্তে দোয়া করলে আল্লাহ পাক রহমত ভীষণ আকৃষ্ট হবে, আর সেই মুহূর্তে এইরকম দোয়া শিক্ষা দিয়ে দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম। আমার প্রিয় বন্ধুরা, এজন্য রসুল্লাহ সাল্লাহ আলহিসামের শিক্ষার চেয়ে বড় কোন শিক্ষা নাই। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কত ভালো মেধাবী মেধাবী মানুষ তৈরি হচ্ছে, যাদের দ্বারা একটা পৃথিবী আবাদ হচ্ছে, দেশ আবাদ, হ্যাঁ অফিস আবাদ, সারা দেশ তাদের দ্বারাই আবাদ হচ্ছে। কিন্তু এই সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর ভয়ের কথাগুলো যদি সামিল করা হইত, আখেরাতের ফিকিরের কথাগুলো যদি সংক্ষিপ্তভাবে হল সামিল করা হইত, ইসলামের জীবনধারা সম্পর্কে খুব অতি সংক্ষিপ্ত শিক্ষাও যদি দেওয়া হইত, আহা সোনায় সোহাগা হয়ে যেত, কি চমৎকার মানুষ যে এই কলেজ ভার্সিটি থেকে তখন তৈরি হইতে পারত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমাদের শিক্ষা ব্যবস্থার এটা বেদনাদায়ক শূন্যতা। আমাদের দেশ জাতির যারা কাণ্ডারী তারা যদি এই বিষয়টা গভীরভাবে হৃদয়ঙ্গম করতে পারতেন আর এর জন্য একটা ভালো সুরাহা তারা গ্রহণ করতেন, এটার সংশোধন করতেন, আমার মনে হয় কলেজ ভার্সিটির আমাদের মুসলিম সন্তানেরা তারা এতে অকৃতজ্ঞ হইতেন না, বরং তারা শুকরিয়া আদায় করতেন যে আমাদের জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের পরকাল জীবনকে সুন্দর করার শিক্ষার সন্ধান আমরা পেয়ে গেছি। তারা খুশিতে বাগবাগ হয়ে যেতেন, এবং আমি তো এটা অন্তর থেকে বিশ্বাস করি যে এই ছেলেপেলেরা, কম বয়সী ছেলেপেলেরা অনেকে আবেগী হয় কারণে তারা বুঝতে পারুক বা না পারুক, কিন্তু তাদের অভিভাবকরা সবাই ভীষণভাবে আনন্দিত হইতেন, মুগ্ধ হইতেন, কৃতজ্ঞ হইতেন যে আমাদের সন্তানেরা মানুষ হচ্ছে দুই ধারায়। আল্লাহ পাক আমাদের দেশ জাতির কান্দারীদেরকে এই বুঝ, এই জ্ঞান, এরকম উদ্যোগ গ্রহণের তৌফিক দান করেন। হ্যাঁ অনেকে আমরা যখন এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে থাকার জায়গা না ইত্যাদি যখন বলা হয়, তো কিছু লোক হয়তোবা সন্দেহের নজরে দেখতে পারে যে ওনারা হয়তো মনে করে কিনা যে দোকান বন্ধ করো, দোকানে তালা লাগাও, অফিসে তালা লাগাও, ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দাও, ডাক্তারি পড়া বাদ দাও। আমার প্রিয় বন্ধুরা, আমাদের আলোচনার টার্গেট কোশ্চিন কালো এমনটা না, ওই ধরনের শিক্ষা সেটাও জরুরি। মসজিদ কোনো হুজুরে তৈরি করে দেন নাই, মসজিদ বড়পীর জিলানির ডিরেকশনে তার সাজেশনে তৈরি হয়নি, মসজিদ কোন বিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শে তৈরি হয়। এই বিশাল বড় বড় মাদ্রাসাগুলোর বিল্ডিংগুলো তৈরি করে দিচ্ছেন কোন নিজামুদ্দিন আউলিয়া না, হ্যাঁ না, এগুলো এই আমাদের জেনারেল লাইন থেকে পড়ুয়া বড় বড় ইঞ্জিনিয়াররা তাদেরই সুচিন্তিত দক্ষ পরামর্শের অধীনে হ্যাঁ এগুলো এত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এটা আমরা কিভাবে অস্বীকার করতে পারি? কিন্তু আমার প্রিয় বন্ধু, বিষয় তো সেটা না, ডাক্তার হও কিন্তু সাথে ইমান ওয়ালা হও, আখেরাতের ফিকির ওয়ালা হও, নামাজ ওয়ালা হও। তুমি ইঞ্জিনিয়ার হও, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, কিন্তু সেই সঙ্গে তোমার ইঞ্জিনিয়ারিং জীবনের পাশাপাশি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ালা হও। আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়লা, রব্বুল আলামিন প্রতিদিন নিঃসন্দেহে তোমাকে তার ওয়াদা অনুযায়ী 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। পড়লাম পাঁচ ওয়াক্ত, পাইলাম 50 ওয়াক্তের মর্তবা, ভর 50 ওয়াক্তের ফজিলত। আর এক এক আমল, এমনি তো বললাম যে 50 ওয়াক্ত, কিন্তু ব্যাপারটা যে কত বিশাল বড় সেটাকে বোঝানোর শক্তি কি আমার আছে? একটা হাদিস বললে খানিকটা অনুমান হবে যে ব্যাপারটা কত ভারী। সেটা হলো, আমরা কথায় কথায় মুসলমানরা শুকর করে বলি না, আলহামদুলিল্লাহ খানা খায়া আলহামদুলিল্লাহ। একজন একটু প্রশংসা করলো, বললো যে ভাই আপনার খুব মহব্বত করি। এই লোক বললো যে আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, বলে না আলহামদুলিল্লাহ। এই যে আমরা এই একটু মানে সহজে সহজে আলহামদুলিল্লাহ বলে ফেলি, আহ, এইটুকু আমল আমার প্রিয় বন্ধু কত ভারী। আমাদের খবর আছে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। মুমিন যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর নেকি মিজান পাল্লার সম্পূর্ণটাকে পরিপূর্ণ করে ফেলে। আর সে মিজান পাল্লা হবে কত বিশাল বড়, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই সাত আসমান জমিন যদি মিজান পাল্লায় দিয়ে দেওয়া হয়, তবুও ওরে ভর্তি করা যাবে না, এত বড় হল মিজান পাল্লা। সেই মিজান পাল্লা পুরোটা ভর্তি হয়ে যায় আহ ইমানওয়ালার একবারের আলহামদুলিল্লাহর নিকিতে। তা আমার প্রিয় বন্ধুরা, তাহলে নামাজের অবস্থা কি দাঁড়ায়? নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, কোরআন শরীফের আয়াত, কত দোয়া, রুকু, সেজদা, এত কিছুর পরে এই নামাজ কোথায় নিয়ে পৌঁছায় বান্দাকে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহ, এজন্য এক বুজুর্গ বলছেন যে আহ আউলিয়া একরাম, ইনারা কত বড় চক্ষুষ্মান হন, কত বেশি দূরদর্শী হন। এক বুজুর্গ বলেন যে লেখ জাওকে সেজদায় পেশে খুদা হোস্তর আয়াত আজদোসাদ মুল কাত্তরা। হে মানুষ, তুমি যে সেজদা করো, হে মুসলমান, তোমার এক এক সেজদা শত শত বাদশাহীর চেয়েও বেশি দামি। এক এক সেজদা শত শত বাদশাহীর চেয়ে, লাখো কোটি বাদশাহীর চেয়ে দামি দৌলত এবং সম্পদ মুমিনের এক একটা সেজদা। তো মুমিন নামাজ পড়ে তো এর পরে তার বাদশাহীর দরকারটা কি? এজন্যই হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহ তো বড় মানুষ ছিলেন ভাই। মানুষে মনে করে, সাধারণ মুসলমানরা শুনতে থাকে বড় পীর জিলানী, তো সবাই মানুষের ব্যাপকভাবে এটা হয়তো মনে করে যে পিসাব মানুষ, উনি পিসাব মানুষ, উনি বড় আলেম, বড় মুহাদ্দিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনেক বড় আলেম ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, তারপরে তিনি বহুত বড় ওলিয়াল্লাহ ছিলেন, বিশ্বের মুসলমানদের লোকশিক্ষক ছিলেন তিনি, সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে, তাকে ফলো করে। তার নিকট থেকে আল্লাহর ভালোবাসার সবক নিতে থাকে। সে হযরত বড়বীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ একবার চিঠি লিখছিলেন এবং দূত পাঠাইছিলেন চিঠি দিয়া যে হযরত যে আপনার ওখানে দিনরাত বেসুমার খরচ পাতির বিষয় আছে, তো আমার উদীন যে সকল রাজ্য তার মধ্যে একটা রাজ্যের নাম হল নিমরুজ, তা আমি নিমরুজ রাজ্যটা আপনার জন্য টোটালি লিখে দিতে চাই, আপনার সম্মতি চাই। এক আল্লাহর নামে আল্লাহর ওলির নামে লিখে দিবেন, একদম মন চাইলে লিখে দিবেন, এটা একজন বাদশাহ কোশ্চেন গেল করতে পারেন না। বাদশাহ যিনি হন তো বাদশাহ হন, তার মাথা তার বুঝ তার জ্ঞান সেরকম আল্লাহ পাক তাকে দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই প্রসঙ্গে গেলে তো আরেক দিক যাওয়া লাগে। আচ্ছা গেলাম না হয় এই কথাটা বলে নি, হযরত বড়বীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট বাদশাহ চিঠি লিখছেন যে হুজুর আমার নিমরুজ রাজ্যটা আপনার জন্য লিখে দিতে চাই, আপনার অনুমতি চাই। হযরত বড়বীর জিলানী রহমতুল্লাহ আলাইহি চিঠির উত্তর লিখছেন যে চু চত্রে সঞ্জরি রুখে বখতম সিয়াহ বাদ দর্দিল আগর বুদ হাওয়া সে মুলকে সঞ্জরাম। এ বাদশাহ ছাতার মতো এরকম কালো কুচ্ছিত বরবাদ ধ্বংস হোক আমার জীবনটা যদি তোমাদের রাজ্য রাজত্বের প্রতি আমি আব্দুল কাদের জিলানির মনে তিল মাত্র কোন লোভ লালসা থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি মানুষ তারা! অন্তরাত্মা তাদের তৌহিদের নূর দ্বারা এত সিক্ত আলোকিত এবং এতটা পবিত্র যে দুনিয়ার তিল মাত্রকে তারা এই হৃদয়ে বরদাস্ত করতে পারেন না। এবং তিনি বললেন যে জাগা কে আফতাম খবর আজ মুলকে নিম সব মন মুলকে নিম রোজ বয়েক যাও নামি খারাম। হে বাদশাহ, যেদিন থেকে আব্দুল কাদের জিলানি গভীর রজনীতে মহান আল্লাহর ভালোবাসা, মহান আল্লাহর সঙ্গে যোগাযোগ, মহান আল্লাহর সামনে সেজদা করা এবং চোখের পানি ফেলার এই রাজত্বের সন্ধান পেয়ে গেছে, সেদিন থেকে আব্দুল কাদের তোমাদের রাজ্য রাজত্বকে চিরতরে ভুলে গেছে। তোমাদের এই রাজ্য রাজত্বের মূল্য আমার নিকট এক পাই বরাবর না, এক পয়সা বরাবর না। এই লিখছেন হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই চিঠির দ্বারা বাদশাহ কতটা প্রভাবিত হয়েছিলেন, বাদশাহ তো মুসলমান বাদশাহ ছিলেন, তিনি আলেমদেরকে গভীরভাবে শ্রদ্ধা করতেন, আউলিয়াদেরকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের ফিকির দান করেন। আমার ভাইরা, দুনিয়া ত্যাগ করতে বলা হয়নি, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। হ্যাঁ, তুমি যে কাজই করো বস আখেরাতের ফিকির রাখবা। ডাকা ডাক যখনই অফিসে আদালতে দোকানপাটে তুমি আসো, তোমার কাজে ব্যস্ত, ঠিক আছে, এটা ভালো কাজ, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি পূরণ করতেছ, এটা রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের শিক্ষার সাথে আল্লাহর কসম আদৌ সাংঘর্ষিক না, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের শিক্ষার তিল মাত্র কোন বিপরীত না, বরং অনেক ক্ষেত্রেই একদম আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের শিক্ষার একদম অনুকূল। কেন? কারণ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কসবুল হালাল ফারিজা বাদ আল ফারিজা, আল্লাহর ফরজ ইবাদতের পর হালাল উপার্জন ফরজ। চাই সে অফিসে বসে উপার্জন করুক, চাই দোকানে বসে উপার্জন করুক, চাই স্থলে উপার্জন করুক অথবা সাগর নদীর পথে সে উপার্জন করুক, যেখানে হালাল উপার্জনের বিষয় আছে সে ফরজ এবাদতে মশগুল আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এ তো মুসলিম সমাজের অনেক মানুষদের মধ্যে এই অজ্ঞতা যে আমরা ব্যবসা করি অতএব আমি পাক্কা দুনিয়াদার, এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইসলাম তো শিক্ষা দেয় তুমি উপার্জন করো ফের খাও, পরের হাতে পরের কাছে ভিক্ষা করতে যাও না। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম তো ভিক্ষা করা পছন্দ করতেন না। এবং বুখারী শরীফে হাদিস আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকা আনতাযারা যুররিয়াতাকা আগনিয়া খায়রুল লাকা মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। হ্যাঁ, যে তুমি তোমার সন্তানকে ধন সম্পদ সহকারে রেখে গেল এটা উত্তম, এটা অধিক কাম্য ওই অবস্থার থেকে, ওই অবস্থার চেয়ে যে তুমি তোমার সন্তানকে দুনিয়াতে এভাবে রেখে চলে গেল যে এখন তোমার সন্তান পরের কাছে হাত পাততে বাধ্য হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। এজন্য এই অর্থ সম্পদের পথ এটা কোন ঘৃণিত পথ না, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া এটা ঘৃণিত পথ। আল্লাহ থেকে দূরে থাকা এটা হলো ঘৃণিত পথ, এটা পরিত্যাজ্য। আল্লাহ তাআলা সেই পথে, সেই সঠিক পথে চলার জন্য আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, তো কথায় ওই সব কথাটা বলে ফেলছিলাম যে আল্লাহ পাক যদি কাউকে চান, যাকে আল্লাহ পাক চান যে আল্লাহ পাক যাকে বাদশাহ বানাইয়া দেন, তো বাদশাহ বানাইলে বাদশার মতো মেধাও তাকে দান করেন। এজন্য দেশ যারা পরিচালনা করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, আমরা তো আশ্চর্য হই যে এগুলো সামাল দেন তারা কিভাবে। আশ্চর্যের বিষয় না, এই ছোট্ট একটা মাদ্রাসা, ছোট্ট একটা স্কুল, ছোট্ট একটা কলেজ পরিচালনা করতে হিমশিম খাইতে থাকে পরিচালক মন্ডলী, যে কি ঝামেলা, কি যে ব্যস্ততা, কি দায়িত্বের ভার আর বোঝা। যারা এর সঙ্গে সম্পৃক্ত যুক্ত তারা সেটা অনুভব করেন। তো সেখানে একটা পুরা মিনিস্ট্রি পরিচালনা করেন ওনারা কিভাবে, আর যিনি রাষ্ট্রপ্রধান পুরা রাষ্ট্রের যন্ত্রণার ঝামেলা নিয়ে রাত্রিবেলা ঘুমান কিভাবে, আবার ঘুম থেকে উঠার ভালো মতো ঘুমায় উঠে আবার নতুন ভাবে এই রাষ্ট্রের পরিচালনার কাজ ভোরবেলা স্টার্ট করেন কিভাবে। একদিনই তো মাথা সব গোলমেলে হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা কিভাবে হয়? এটা এইভাবে হয় যে আল্লাহ পাক যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন ওই রকম মেধা, মাথা, ধৈর্য, সহ্য আল্লাহ পাক তাদেরকে দান করেন, আর না হলে তাদের জন্য সম্ভব ছিল না। তো এই প্রসঙ্গে এক ঘটনা, হযরত হাকিম মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে পুরান যুগে এরকম গণতান্ত্রিক রাষ্ট্র তো ছিল না, তখন রাজা বাদশারা দেশ পরিচালনা করতেন, রাজা বাদশারা। এখন বাদশার অধীনে যারা যারা সব বাদশার অধীন, বাদশাহ যা বলেন সেটাই আইন, সেটাই সংবিধান, ওখানে আর কোনো আলাদা আইন নাই। যাই হোক, তো আবার এরকম হইত যে রাজা বাদশাদের যারা উজির নাজির থাকতেন, তো ভদ্র এবং ভালো জ্ঞানী রাজা বাদশাদের তারা ভীষণ অনুগত হইতেন, বড় বাধ্যকতা এবং কৃতজ্ঞ হইতেন। তো এক বাদশার ইন্তেকাল হয়ে গেছে, এখন সেই জায়গাতে আরেকজন বাদশাহ নিয়োগ করতে হবে, আরেকজন বাদশাহ আসতে হবে। উজিররা সকলে মিটিং করলেন যে পরবর্তী বাদশাহ কে হবে, একজনকে দায়িত্ব দেওয়া দরকার। কিন্তু কোন উজির বাদশাহীর গদি দখলের চিন্তা করেন নাই, কেসা ভদ্র মানুষ। সকলে মিলে মিটিং করলেন যে পরবর্তী বাদশাহ আমাদের কে হবেন। আলোচনা করে কোনো ফাইনাল সিদ্ধান্তে তাদের আসা সম্ভব হল না। পরে তখন তারা অগত্যা এই একটা সিদ্ধান্তে আসলেন যে চলো আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ ভরসা। তো কালকে সকালবেলা এই রাজভবনের, রাজমহলের সামনে প্রথম যে লোকটাকে পাবো আমরা, তাকেই বাদশাহ হিসাবে, রাজা হিসাবে আমরা বরণ করে নিব, উনি আমাদের রাজা হবেন। এ সকলে খুশি হয়ে গেলেন যে এটা কারো কোন ব্যক্তিগত মতামতের দখল এর মধ্যে আর থাকলো না, যে আমার পছন্দের লোকেরা আমি বাদশাহ বানাইছি, ওনার প্রভাব খাটায় উনি উমুকের বাদশাহ বানাইছেন, এরকম কোন ঝামেলার বিষয় আর থাকলো না। ফ্রেশ পরিচ্ছন্ন একটা সিদ্ধান্ত হল যে কারো পক্ষের না, বরং সকলের পক্ষের, সকলের পছন্দের বাদশাহ হবে যিনি হবেন। সকালবেলা কি যে ঘটনা হল, কি আল্লাহ তাআলার কুদরত, একদম সর্বপ্রথম রাজমহলের সামনে একটা লোক এসে আওয়াজ দিল, ভাই আমি গরিব মানুষ, আমার কিছু দেন। কারণ গরিব মিসকিন বেচারা আছে, তো যেখানে সুযোগ পায় একটা ভালো বিল্ডিং দেখলে আওয়াজ দেয়, যেখানে ভালো লোকেরা থাকে আমার আমি একটু ভালো হাতে পাব, তাই না? ওই লোক ওই সুন্দর বিল্ডিং দেখে দিছে আওয়াজ, ভাই আমি গরিব মানুষ, অসহায় মানুষ, ভাই আমার কিছু দেন। এখন তো উজিররা তো আগে আগে ঘুম থেকে জায়গা সকলে ভীষণ অপেক্ষমান, কপালে আল্লাহ কি রাখছেন তো কি জানে, সকাল থেকে সবাই একদম সকলের দৃষ্টি গেটের দিকে, ফটকের দিকে একান্তভাবে নিবদ্ধ, যে কে আসেন আমাদের ভাগ্যে তো দেখি, আসলেন তো আল্লাহর এই বান্দা। এখন উজিররা ওই ভদ্রলোককে জায়গায় ভিতরে নিয়ে গেলেন এবং তাড়াতাড়ি তাকে গোসল করালেন, ভালোভাবে গোসল টোসলের ব্যবস্থা করলেন। গোসল করার পরে রাজার যে পোশাক সেটা তাকে পরাইয়ে দিলেন। সকাল ১০টার সময় এজলাসের টাইম, এজলাসে বাদশাহ যখন বসেন, বিভিন্ন মন্ত্রণালয়, মানে উজির, যে উজির মানে মিনিস্টার, উজির মানে মন্ত্রী। তো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, এক এক মিনিস্টার এক এক উজির আসতেছেন, ফাইল পত্র পেশ করতেছেন এবং সমস্যাটি তুলে ধরতেছেন, আর কোন কোন ফাইল কোন কোন বিষয়ে ডিসিশন দিতে হবে সেটা বাদশার সামনে পেশ করে ডিসিশন পাওয়ার, সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষা করতেছেন। উনি একের পর এক শুনতেছেন আর এ ফাইনাল ডিসিশন দিয়ে দিতেছেন, এটাকে এইভাবে করো, এটাকে এইভাবে করো, এটাকে এইভাবে করো। উজিররা দরবার যখন বসে, দরবারের গাম্ভীর্য রক্ষা করতে হয় না, ওইখানে হাসাহাসি করা যায় না, কোন রকমের এদিকে ওদিকে চোখ কানাকানি করার সুযোগ থাকে না। রাজ দরবার তো রাজ দরবার, সকলে এই রাজ দরবারের একান্ত গাম্ভীর্য, হ্যাঁ, সেটার পূর্ণ রেয়ায়ত রেখে তো সকলে এজলাস পরিচালিত হচ্ছিল, এটা দেখতেছিলেন। যাই হোক, এজলাস শেষ হল, এখন এই আজকের নতুন রাজা এই এজলাস থেকে উঠবেন। সিংহাসনে বসা ছিলেন, তো সিংহাসনে বসা অবস্থায় যখন তিনি উঠবেন তো এইরকম হাত দুইটা এরকম উঁচু করলেন দুই দিকে, ওই সিংহাসনের উপর থেকে হাত দুইটা উঁচু করলেন এইভাবে। তো দুদিক থেকে দুই খাদেম ছুটে আসছে, আইসা এই দুই বাহুর নিচে, এক বাহুর নিচে একজনে নিজের কাঁধ পেতে দিছে, আরেকজনে আরেক বাহুর নিচে। রাজা দুই দুই কাঁধের উপর ভর করে ফের আরামসে উঠলেন। এরপরে নিজের কামরাতে যখন গেলেন, উজিররা হতবাক, একদম হতভম্ব, এটা কি হল? এই যে আমাদের রাজার ভবনের এবং রাজার এজলাসের এই যে একটা ঐতিহ্য যে রাজা উঠতে সময় হাত দুটা উঠাবেন তো খাদেমরা এসে তাকে টাইনে উঠাবে, খাড়া করাবে, এইটা তো এই অশিক্ষিত এই ভিখারি, তাকে তো আমরা না রাজা বলাইলাম, কিন্তু সে তো এগুলি জানার কোনো কথা না, আমরা তো কেউ তাকে শিখাইও নাই, ব্যস্ততার মধ্যে আজকে এই বিষয়টা তাকে বলার সুযোগও হয় নাই। এগুলো নিয়ম আগে থেকে শিখ বলতে হয়, আলোচনা করতে হয় যে স্যার আগে থেকে সিস্টেম, এই নিয়ম, এই নীতি, এই ফর্মুলা, এগুলো তো তাকে বলার সুযোগ আমাদের হয়নি। কিন্তু বিষয় হল এই যে এই মানুষটা সেটা জানলেন কিভাবে? সকলের ভীষণ ঔৎসুক্য, এজন্য সকলে গিয়া উজিররা এই রাজার সামনে বড় বিনয়ের সাথে আদবের সাথে বললেন যে জাহাপনা, একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, আপনি যদি অসন্তুষ্ট না হন। কি বিষয় বলো? বিষয়টা হচ্ছে জাহাপনা, আপনি তো সারা জীবন ভিক্ষা করছেন, আপনার আওয়াজ থেকে বোঝা যায় আপনি কত পাকা ভিক্ষুক ছিলেন, যে ভোরবেলা যেভাবে আইসে আপনি হাঁক ডাক দিচ্ছেন। কিন্তু এই ভূমিকার জন্য যে আপনার কাছে একটা এই রহস্য আমরা জানতে চাই, সেটা হল এই যে আমাদের সাবেক যে রাজারা এই সিংহাসনে বসতেন তাদের সকলেরই এই ঐতিহ্য ছিল, এইভাবে হাত দুই বাহু উঁচু করতেন, দুই খাদেম গিয়া তখন সহায়তা করে তাদেরকে তাকে আগায় নিয়ে আসতেন, হ্যাঁ, সিংহাসন থেকে তুলে নিয়ে আসতেন। কিন্তু এটা তো আপনাকে বলা হয়নি, আপনি সেটা জানলেন কিভাবে? আপনি এই জিনিসটা কোত্থেকে পাইলেন? এটা তো আমরা কোনোভাবে এটা বুঝতে পারতেছি না। তো তখন সেই আজকের নতুন বাদশাহ, পুরানা অভিজ্ঞ ভিখারী কিন্তু আজকের নতুন রাজা, তখন তিনি উত্তর দিলেন, ও খোদা, জো এক ফকির কো বাদশাহ দেনা জানতা হ্যায়, ও আর উসকো আদাব শাহী সিখানা ভি জানতা হ্যায়। সেই মহান আল্লাহ যিনি ফকিরকে ধরে আইনা রাজা বানাইতে জানেন, বাদশাহ বানাইতে জানেন, সেই মহান আল্লাহ ওই বাদশার মাথায় এই রাজ দরবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার জ্ঞান, বুদ্ধি, বিবেক দিতেও জানেন। উজিররা সকলে মাথা নিচু করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহ বলেন যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ এই ঘটনা বয়ান করে বলতেন, ভাই মুসলমান, তুমি যে হালতেই আছো, তুমি মনে করো আমার এখনো চুরির অভ্যাস ছুটে নাই, আমার এখনো মিথ্যার অভ্যাস ছুটে নাই, ধোকার অভ্যাস ছুটে নাই, নানান জটিল জটিল কঠিন এরকম আত্মিক এবং চারিত্রিক রোগে আমি আক্রান্ত, এর থেকে মুক্ত হয়ে আল্লাহর ওলি হওয়া কি আমার সম্ভব? ওলি আল্লাহদের মর্তবা তো দুনিয়ার রাজা বাদশাহদের চেয়ে ঊর্ধ্বে। তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ফকির যে বাদশাহ হলেন আর তাকে আল্লাহ এমন মেধা দিলেন, এই শিক্ষা থেকে, এই ঘটনা থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে খালি কান্দ আর আল্লাহর উলিদের সঙ্গে উঠে বস, যদি আল্লাহ পাকের রহমতের নজর তোমার প্রতি হয়েই যায় যে এই পাগলটাকে, এই গুনাগারটাকে আমি ওলি আল্লাহ বানাবো, তো আল্লাহ পাক যখন ওলি আল্লাহ বানাবেন, ওলি আল্লাহর জিন্দগির সকল শাখার গুণাবলী আল্লাহ পাক তোমাকে অবশ্যই দিবেন, ওলি আল্লাহর গুণাবলীর সমৃদ্ধ জীবন সে আল্লাহ তোমাকে অবশ্যই দান করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে বুঝ দেন এবং আগে বাড়ার তৌফিক দান করেন। এক বুজুর্গ বলছেন যে রব্বুল আলামিন তো ডাকতে থাকেন বান্দাদেরকে, বাজ আ বাজ আ, আর উঞ্চে হস্তি বাজ আ, গর কাফর গবর বুতপরস্তি বাজ আ, এই দরগাহে মা দরগাহে নাউমিদ নেস্ত, সদবার আগর তোবা শিকস্তি বাজ আ আ। আল্লাহ পাক ডাকতে থাকেন, বান্দা তুমি যত নষ্ট, যত খারাপ, যত নিচু হও না কেন, তোমার জিন্দগিটা যত লণ্ড ভণ্ড নষ্ট হোক না কেন, আমি তো আল্লাহ, আমি তোমাকে পালি, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ, আসো তুমি আমার কাছে নত হও, অনুতপ্ত হও এবং বলো যে আমার অপরাধ হয়ে গেছে, আমি লজ্জিত, আমি আপনাকে তো বিশ্বাস করি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি এক্ষণে তোমাকে ক্ষমা করে দিয়া এক্ষণে তোমাকে রহমতের কোলে তুলতে অপেক্ষমান। এবং আরো আল্লাহ পাক বান্দাকে উৎসাহিত উদ্বুদ্ধ করে বলেন যে ই দরগাহে মা দরগাহে নাউমিদ নেস্ত, তোমার টেনশন কিসের, যে তুমি মনে করো যে এত সব এই পাপাচারের পর আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার কোন কি যোগ্যতা আমার আছে, এটা সম্ভব, এটা কল্পনা করা যায়। আল্লাহ পাক বলে যে তোমার কি হলো, তুমি কি কাফের হয়ে গেলা, নাকি মুশরিক করে ফেলছো, নাকি অগ্নি পূজায় লিপ্ত হয়ে গেছো, এর চেয়েও ভয়ঙ্কর কোন পাপেও যদি লিপ্ত হয়ে যাও, তুমি এখন তওবা করো, এখন তোমাকে আমি রহমতের কোলে তুলব। এবং আল্লাহ পাক বলেন যে তোমার নৈরাশ্যের কোনো কারণ নেই, আমার এখানে নিরাশ হওয়ার কোনো বিষয় নেই, যে আমি আমার রহমত বান্দাদেরকে খুঁজতে থাকে কোলে তুলবার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু রহমতের পথে হাঁটার জন্য আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। বিখ্যাত আলেমী দ্বীন মুফাসসির কোরআন মস্ত বড় ওলি কামিল ছিলেন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন, জালেম অবি হ্যায় ফুরসতে তওবা না দের কর, ও বি গিরা নহি জো গিরা ফির সম্ভল গিয়া, হে মুসলমান জীবনের উপর জুলুম করে ফেলছ, চলো উঠো, ছুটো, আল্লাহকে ডাক দাও, আল্লাহর কাছে মাপ চাও। যেই মানুষটা এক্সিডেন্ট করে ফেলছে, আসার খায়ে পড়ে গেছে রাস্তার মধ্যে, তো আসার খায়ে পড়ে থাকলে তো পড়েই থাকলো, রাস্তার অতিক্রম হবে না, কিন্তু কোন মানুষ আসার খাওয়ার পরে রাস্তার উপর পড়ে তো থাকে না, উঠে ফের আগে হাঁটে, যখন হাঁটে তার রাস্তা অতিক্রম হয়েই যায়, এক গন্তব্যে পৌঁছেই যায়। হে মুসলমান, তোমার জীবনে হাজারো লাখ কোটি এরকম এক্সিডেন্ট যদি ঘটেই থাকে, তো এই আল্লাহর পথে চলতে গিয়ে এই দুনিয়ার জীবনে তোমার যে এক্সিডেন্ট হয়ে গেছে, আসার খায়ে পড়ে গেছো, যতবার আসার খাও তুমি উঠো ফের আগে হাঁটো, আবার আসার খাও আবার উঠো আবার আগে হাঁটো, এইভাবে জান্নাতের গন্তব্য পর্যন্ত নিঃসন্দেহে তুমি পৌঁছেই যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, এই মানুষটা এক বিস্ময়কর আলেমে দিন ছিলেন, যেমন কোরআন হাদিসের উপরে অগাধ জ্ঞান আল্লাহ পাক তাকে দান করছিলেন, তেমনি শিষ্য স্থানীয় ওলি আল্লাহ, তেমনি যে আল্লাহর বান্দাদেরকে জান্নাতের পথ দেখানোর, জাহান্নামের পথ থেকে হেফাজত করার যে জ্ঞান মেধা যোগ্যতা শিখ আল্লাহ পাক তাকে দান করছিলেন, সেটাও ভীষণ বিস্ময়কর। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই হে গুনাগার মুসলমান, আগর সারি জমিন গুনাহু সে ভর যাবে তো তওবা সবকো মিটা দেতি হ্যায়, জেসে বারুদ জরাসি হোতি হ্যায় মগর বড়ে বড়ে পাহাড়ো কো উড়া দেতি হ্যায়, যে তোমার গুনার কারণে সাত আসমান জমিন পুরোটা যদি একদম পরিপূর্ণ হয়ে যায়, আসমান জমিন সবটা ভরে গেছে তোমার গুনায়, এরপরে যদি তুমি তওবা করো, নিঃসন্দেহে তোমার একবারের তওবা সারা জীবনের সব গুনাকে মুহূর্তে মিসমার করে তোমার জীবনকে পবিত্র বানিয়ে দিবে। তিনি বলেন যে এটার দৃষ্টান্ত এরকম, যে অল্প একটু বারুদের বোমা পাহাড়ের গায়ে যদি নিক্ষেপ করা হয় বিশাল বড় পাহাড় মুহূর্তে চুরমার হয়ে যায়। হে মুসলমান, এই তওবা আল্লাহর পক্ষ থেকে এমন এক আসমানি বারুদ, এই আসমানি বারুদ যখন তোমার তওবার আকারে প্রকাশ পাবে তো তোমার জীবনের লাখ কোটি গুনার পাহাড় এই তওবার বারুদের আঘাতে মুহূর্তে একদম মিসমার হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। এক হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে قال الله تبارك وتعالى يا ابن আদম, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলছেন হে আদমের সন্তান যে তুই যদি আমার কাছে মাফ চাইলি, আল্লাহ পাক বলেন যে তুমি যদি আমার কাছে মাফ চাও তো ইয়াবনা আদম লাও বালাগত জুনুবুকা আনান আসসামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান শোন, তোর গুনাহ যদি একদম আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপরে তুমি যদি আমার কাছে মাফ চাও নিশ্চিত যে আমি তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না। ভাষা কি, খালি এইটুকু বললে তো হইতো যে আমি মাফ করে দিব, কিন্তু এরপরও আল্লাহ পাক থামলেন না যে আমার কাউকে জিজ্ঞেস করতে হবে নাকি, আমার কোনো টেনশন করতে হবে যে এমন একটা পাপিষ্ঠকে মাফ করে দেওয়াটা কেমন হবে, আবার কেউ কথা বলে কিনা, স্লোগান দেয় কিনা, মিছিল করে কিনা, অবরোধ করে কিনা, সেটাকে আল্লাহ পাক নিজে বলে দিলেন যে গাফারতুলাকা, গাফারতুলাকা মানে আমি তোকে মাফ করেই দিব। ওয়ালা উবালি গাফারতু, এটা হুজুররা বুঝেন যে মাজির সিগা, এর মানে হল একদম নিশ্চিত যে আমি তোকে মাফ করেই দিব। ওয়াহ ওয়াহ ওয়াহ, কোরআন হাদিস কি জিনিস শুনতেছেন প্রিয় বন্ধুরা। এবং এরপর আল্লাহ পাক বললেন যে ওয়ালা উবালি, ভাই ছবি তোলো না তো কেউ, ছবি তুলবা আল্লাহর কাছে দায়ী হইবা, মিয়া দুনিয়া আখেরাতের বিপদ ভুগবা, খবরদার ছবি তুলবা না, জানিল মানা করছি ফের কথা শুনবা না, তো কষ্ট দিবা তো এটার ভোগান্তিও ভুগতে হবে শেষে, এসা কাজ না করো ভাই মুসলমান। ছবি ওই সকল মানুষ তুলে এই ওয়াজ মাহফিলের মধ্যে যাদের কান্দে শয়তান সওয়ার হয়, এটা শয়তানের ডিউটিতে লিপ্ত হয় মানুষ, কোন ভালো আমলে লিপ্ত হওয়া এটা না, তওবা করা উচিত এই কাজ থেকে। আমি ওয়াজ মাহফিলে আসি, আপনারা কি কেউ মনে করতেছেন যে পয়সা ইনকামের জন্য আসি? আল্লাহ তাআলার শুকর, সারা দেশ দুনিয়াতে যেখানে আমি সফর করি কারো থেকে প্রকাশ্যে গোপনে এক পয়সা গ্রহণ করি না, আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, শুধু মুসলমান ভাইদেরকে দিনের কথা শোনানোর জন্যই আর নিজের জিন্দগি আর মুসলমান ভাইদের জিন্দগি কামিয়াব হোক শুধু এইটুকু আশা নিয়েই ঘোরাঘুরি, কারো কাছ থেকে ইনকামের জন্য এখানে আসিনি আমি। হ্যাঁ, কি বলতেছিলাম ভাই, গাফারতুলাকা ওয়ালা উবালি, কি যে ভাষা, আল্লাহ পাকের ভাষা কি ভারী, কি ওজনওয়ালা। তিনি বললেন যে নিশ্চিত যে তোর আমি মাফ করে দিব, আর কি ভূমিকাটা কি, তোর গুনাহ যদি এরকম হয় বালাগা দুনুবুকা আনান আসসামা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে এমনটা হয়, এরপরে যদি তুমি মাফ চাও তাহলে আমি নিশ্চিত ফাইনাল যে আমি তোমাকে মাফ করে দিব এবং কোনো পরোয়া করব না আমি, আমার কারো ধার ধারতে হয় না, কাউকে জিজ্ঞেস করতে হয় না, সেটাও রব্বুল আলামিন বলে দিলেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য সর্বশ্রেণীর মুসলমান হিম্মত করি যে আল্লাহর কাছে মাফ চাইব, নিশ্চয়ই আল্লাহ থেকে আমি মাফ নিয়েই নিব। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলী, তো ভারতের কবি বলছিলেন মির্জা গালিব, নাম জানেন আপনারা শিক্ষিত লোকেরা, মির্জা গালিব কবি ছিলেন, তো মির্জা গালিব বলছিলেন কি যে মন চায় কাবাটা দেখি, আমি তো মুসলমান যদিও গুনাগার, মন চায় যে কাবা দেখি, কিন্তু হায় এই কালো মলিন মুখ নিয়া কাবায় আমি যাই কিভাবে। তো মির্জা গালিব ফির কবিতা লিখছেন, কাবা কিসমো সে যাওগে গালিব, শরম তুমক মগর নেহি আতি। মির্জা গালিব, তুই যে কাবা দেখতে চাইস তো কোন মুখে যাবি, তোর কি লজ্জা হয় না তোর জীবন, তোর নিজের অতীত জীবনের কারণে? তো এইভাবে তো ফের নিজেরই কাবা যাওয়া হলো না। আর গালেবের কবিতা যখন প্রচারিত হলো তো অন্যান্য গুণাগার মুসলমানরাও এই কবিতা শোনার কারণে মনে করবে যে গালেবের মতো তো দশা আমারও, বরং তার চেয়েও খারাপ অবস্থা আমার। যে মির্জা গালেব যখন নিজের পাপিষ্ঠ জীবনের কারণে কাবা যাওয়ার হিম্মত পান না, তো আমি বা হিম্মত করি কিভাবে? তো এরকম বেসুমার গুণাগার মুসলমান কাবা যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে, এটা তো ভয়ঙ্কর খারাপ কথা। কারণ কোরআন হাদিসে তো এরকম কোন কথা নাই যে ভয়ঙ্কর গুণাগার এর জন্য তার জন্য কাবা যাওয়া জায়েজ নেই বা কাবা যাওয়ায় কোন নিষেধাজ্ঞা আছে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য নকশবন্দির এই নকশবন্দিয়া তরিকার ভারতের বিখ্যাত উঁচু মানের বলিয়ে কামেল হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ রহমতুল্লাহ আলাই মির্জা গালেবের কবিতার প্রতিবাদ করে সংশোধন করে তিনি বললেন যে মুসলমান গুনাগার তুমি এইভাবে বলবে, মে ইসি মোহ সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা। আমার জীবন কালো হোক, মলিন হোক, এই কালো জীবন নিয়ে আমি মাওলার তালাশে নামব, এই কালো জীবন নিয়ে আমি কাবার দিকে ছুটব, এমন কান্দা কানব কানতে কানতে আমার মাওলাকে আমি রাজি করেই ফেলব। কি সবক দিচ্ছেন তিনি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই মানুষ হচ্ছেন সত্যিকার নায়েব রসুল, খাঁটি নায়েব রসুল। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো আবু জাহালের জন্য কানতেন, আবু লাহাবের জন্য কানতেন, সেই নবীর যারা ওয়ারিশ হবেন তো তারা এরকম কথা কিভাবে বলবেন যে কথার কারণে গুনাগার মুসলমানের মধ্যে নৈরাশ্য পয়দা হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য সর্বশ্রেণীর মুসলমান হিম্মত করি যে আমার গুনাহ থেকে আমি অবশ্যই তওবা করব, আমার মলিন জীবনকে তওবার পানি দ্বারা ইনশাআল্লাহ অবশ্যই আমি পবিত্র করব। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক ইংরেজি শিক্ষিত খলিফা ছিলেন। ইংরেজ আমলে যখন মুসলমান কেরানির চাকরি পায় না তখন সেই মানুষটা ডেপুটি কালেক্টর ছিলেন। হ্যাঁ, সে হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লগায়ে যা, কুদরত জুল জলাল মে ক্যা নিহি গিড়গিড়ে আয়ে যা। হে গুনাগার মুসলমান, তুমি যত বেশি অধপতিত হও না কেন, টেনশন করো না, তুমি উঠো, ছুটো, আল্লাহকে ডাক দাও, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কাছে হাত তোলো এবং অনুতাপ করো, অনুশোচনা করো। তো আল্লাহ পাক সীমাহীন কুদরতওয়ালা, তিনি কি না করতে পারেন? হ্যাঁ, কত গুনাগার মুসলমানকে আল্লাহ পাক ওলি আল্লাহ বানিয়ে দিচ্ছেন, তওবা করে যে তওবা কর ওলি আল্লাহ হয়ে যা। হ্যাঁ না, এমনকি শুধু ওলি আল্লাহ না, যে লাখো কোটি ওলি আল্লাহর চেয়েও বড় মর্তবা দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক তওবা করে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাগার মানুষকে। যেমন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের চাচা হামজা রাজি আল্লাহ তাল্লাহুর হত্যাকারীর দাম ওয়াহশি। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? উহুদের ময়দানে নির্মম ভাবে এই ওয়াহশি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালুর মেহরবানি যখন হয় কোন হিসাব কিতাবের মধ্যে তাকে আনা তো সম্ভব না। যে মক্কা যখন বিজয় হল তো ওয়াহশিকে রসুল্লাহ সাল্লাহ সেই হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী ওয়াহশিকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বার্তা দিলেন যে ওয়াহশি তুমি ইসলাম কবুল করো তো আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কি আশ্চর্য, সাধারণ একটা মানুষকে হত্যা করা, কোন বিধর্মীকে হত্যা করা তো ইসলামে বৈধ না এবং ভয়ঙ্কর গুনাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন একটা মানুষকে যে হত্যা করল তার পাপ এত ভয়ঙ্কর যেন সে সারা জাহানের সবগুলো মানুষকে হত্যা করল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই মানুষটা সাধারণ মানুষকে হত্যা করল, একজন অমুসলিমকে হত্যা করল, সেটা যদি এত কঠিন পাপ হয় তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরম প্রিয় চাচা হামজা রাজিয়াল্লাহু আনহু হত্যাকারীর হত্যার অপরাধ কত ভয়ঙ্কর তাহলে। আর সেই মানুষটাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কিভাবে পয়গাম দিতে পারলেন, বার্তা দিতে পারলেন যে ওয়াহশি তুমি ইসলাম কবুল করো, আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল ইসলামা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীত জীবনের সব গুণা মুহূর্তে আল্লাহ একদম মাফ করে দেন, সাফ করে দেন, নিশ্চিহ্ন করে দেন, বেনিশান বানায় দেন সেটাকে। ওয়াহশি এই সংবাদ পাওয়ার পর জলদি তওবা করে ইসলাম কবুল করা দরকার ছিল না? কিন্তু ওয়াহশি আজব মানুষ, কোরআন শরীফের আরবি মানুষ তো, কোরআন শরীফ বুঝতেন, তো তিনি বললেন যে আপনি কিভাবে আমাকে এই ক্ষমার বার্তা, ইসলামের বার্তার ক্ষমার বার্তা দেন, অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যে মানুষ কাউকে হত্যা করে, যে মানুষ জিনায় লিপ্ত হয়, হ্যাঁ, তো নিশ্চয়ই ইয়ালকা আসামা, কাল কিয়ামতের শাস্তি তাকে ভোগ করতে হবে। যে শিরকে লিপ্ত হয়, যে জিনায় লিপ্ত হয়, যে হত্যা করে কাউকে, এই সকল অপরাধ করে, তো তার জন্য ভয়ঙ্কর পরিণতির কথা কোরআনে বর্ণিত আছে। আর আপনি কিনা আমাকে আশ্বাস দিতেছেন যে দুইটার মধ্যে মিল কোথায়? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর না দিয়ে চুপচাপ থাকলেন। ওয়াসি বললেন যে এই সবগুলো গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে। কথা বুঝেন নাই, সেই সবগুলো গুনাহ সংগঠিত হয়ে গেছে আর এর পরিণতির সংবাদ আল্লাহ দিয়ে দিচ্ছেন, তাহলে আমার এই নাজাত এবং মুক্তির পথ রইল কই? আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজের থেকে বলতেন না, যখন যেমন নাকি বর্তমান যুগের বহু ইসলামপ্রিয় এরকম মানুষরা এরকম অত্যন্ত বেশি আবেগের শিকার, মনে করেন যে কোরআন শরীফের বাংলা ইংরেজি অনুবাদ পড়ে গবেষণা করে করে যা কিছু আবিষ্কার করতে পারলে, ওর থেকে বের করে নিয়ে আসতে পারলে, এটা সবটা গবেষণালব্ধ ইসলামী জ্ঞান। কি কথা বুঝেন নাই? অনেক মানুষ, বেসুমার লোক সারা বিশ্বে এই ধরনের এখন আসে না? আমার প্রিয় বন্ধুরা, এটা ইসলামের শিক্ষার সঙ্গে তাদের এই অবস্থান, এর কোনো মিল নেই। কারণ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, ওয়া ইয়ামুতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী নবী হওয়া সত্ত্বেও কোন কথা নিজের থেকে বলেন না, যাই বলেন সে কোরআনের ভাষায় বলুন অথবা হাদিসের ভাষায় বলুন, সেটা সিরফ ওহির মাধ্যমে আমার নিকট থেকে পাওয়ার পরেই তিনি বলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আসমানের এলমের সামনে মাথা ঝুঁকাইতে হয়, আর আসমানের এলম আল্লাহ পাক যে ওলামায় দিনকে দান করেন, সে ওলামায় দিনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ডিসিশনের সামনে মাথা ঝুঁকানো উচিত মুসলমানদের। এটাই হেদায়েতের পথ, এটাই আলোর পথ, আর এর বিপরীতটা অন্ধকারের পথ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন এবং কবুল করেন। তো ওয়াসি এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিস একটা ওয়াজ আরম্ভ করে দিতে পারতেন না, কিন্তু আশ্চর্য হল যে এত বড় এলেম আল্লাহ পাক তাকে দান করছেন যে উতিত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রসুল্লাহ সাল্লাহ আলাইহিস সাল্লাম বলেন, আগের যারা পরের যারা সকলকে আল্লাহ পাক যত এলেম দিচ্ছেন তার চেয়ে বেশি, সবটা একসঙ্গে আল্লাহ পাক আমাকে দান করে দিচ্ছেন, বরং তার চেয়ে বেশি এলেম আল্লাহ পাক আমাকে দান করছেন। এত সত্য প্যারা নবী সাল্লাহ আলাইহিস সাল্লাম মুখ খুললেন না, চুপ থাকলেন, অপেক্ষা থাকলেন আসমানের দিকে, যে আসমান থেকে কি জবাব আসে, রব্বুল আলামিন কি বলেন, ওয়াসি সম্পর্কে কি ডিসিশন দেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু তখন এই ওয়াসির এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন যে ইন্নাল্লাহ ইয়াগফিরু, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বললেন যে শিরিক নিয়ে মরলে তো আল্লাহ মাফ করবেন না, এছাড়া যত গুণা সব গুণা আল্লাহ যাকে চান মাফ করে দেন। কি শুনতেছেন আপনারা? ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তো তার মানে আল্লাহ পাক এটা বাতলেন এখানে যে তুমি তো ইসলাম কবুল করলে তোমার শিরিক কুফর শেষই হয়ে গেল, শিরিক আর তোমার থাকলো না, আর বাকি রইল অন্যান্য গুণা, তো সেই গুণার ব্যাপারে আমি পরিষ্কার বলে দিলাম যে আমি যাকে চাই মাফ করে দিই। তো এখন তো ওয়াসির আগায় আসা উচিত না, কিন্তু এই মানুষটা আরবের মানুষ এবং রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যুগের মানুষ, যাদের মাথা এবং মেধা আল্লাহ পাক একদম শীর্ষ স্থানীয় দান করছেন। এই মানুষটা তখন আবার বললেন যে কত সুন্দর কথা তো শুনলাম, মনে লাগে, কিন্তু প্রশ্ন হয়। এই মানুষটা এই আয়াতের উপরে একটা প্রশ্ন খাড়া করলেন, কি যে কথা তো কত সুন্দর, হৃদয় স্পর্শ করে, কিন্তু এখানে একটা সমস্যা হলো কি, আল্লাহ পাক বলছেন যে সব গুণা শিরক ব্যতীত আর যা গুণা এগুলো আমি মাফ করে দিই, যাকে চাই, যাকে চাই তাকে মাফ করেন। এইটা তো ব্যাপারটা আরেক রকম হল, এখন আমি তওবা করলে আমাকে চাইবেন কিনা সেটা তো বুঝতে পারলাম না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তা আল্লাহ পাক জাল্লা জালালু আমানালো ফির আয়াত নাযিল করলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. هي رسول أبني سنايا دن أمار بندادر كي أمار اي قطع هي أمار بندارا তোমরা যারা সীমাহীন পাপ করে ফেলছ, ভয়ঙ্কর থেকে আশরাফু মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপ, আর গুনার গুনা, অঢেল গুনা, অসংখ্য গুনা করে ফেলছ, তোমাদের সকলকে আমি বলছি লা তাকনা তু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্না মানে আমি গ্যারান্টি দিয়া বলছি যে আমি তওবা করলে তোমরা সবগুলো গুনা মাফ করে দিব। জামিয়া মানে সবগুলি, শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওয়াসি তো আরবি মানুষ, এই কথা যখন এরপরে আল্লাহপাক আবার ফিনিশিং দিলেন এমন বিস্ময়কর ও আশ্চর্যজনক, বললেন যে তুমি আবার যদি মনে খটকা লাগে যে তওবা করলে জানা আমার তওবা তওবার মতো হলো কিনা তাই বা কি জানে, তা আল্লাহপাক এটাও বলে দিলেন যে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে মাফ চাইলে যে আমি মাফ করব, তার কারণটা হলো আমি সীমাহীন ক্ষমাওয়ালা। ক্ষমাওয়ালা, আমার এই ক্ষমার গুণ খুঁজতে থাকে গুণাগার বান্দাকে, কোন গুণাগার বান্দা পাইলে ওকে আমি ক্ষমা করে দিব। তোমার কতটুকু যোগ্যতা আসবে নাই সেটা দেখার দরকার নাই, তুমি তওবাটা করে ফেলো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াতে পাক যখন ওয়াসির সামনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করলেন, ওয়াসি আর দেরি না করে জলদি মুসলমান হয়ে গেছেন। এইখানে দেখার বিষয় হল যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইখতারানী ওয়াখতারালি আসহাবান ওয়া আসফারান ওয়া আনসারান, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যারা সাহাবি এটা ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে নির্বাচিত, আমার শ্বশুরালয়ের আত্মীয় স্বজন সব আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আমার আনসার কারা, আমার সাহায্যকারী কারা হবেন আল্লাহর তরফ থেকে সব নির্বাচিত, ডাইরেক্ট রব্বুল আলমী নির্বাচন করে আমাকে দান করছেন। এইখানে ওয়াসির মতো এইরকম ভয়ঙ্কর অপরাধী মানুষটাকে আল্লাহ পাক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মর্যাদার জন্য নির্বাচন করছেন। এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেণীর মানুষদেরকে, গুনাগার মানুষদেরকে আল্লাহ পাক এই শিক্ষা দিলেন, এই হেদায়েত দান করলেন, এই দিক নির্দেশনা দিলেন। এত চরম থেকে চরম অপরাধ করার পরও আমার কাছে ফিরে আসলে, তওবা করলে আমি এইভাবেই মাফ করে দিব। এরপরও কি আমরা তওবা করব না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। তো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা ওই বুজুর্গ, তিনি বলেন যে তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায় যা কুদরত জুল জালাল মে ক্যা নেহি গির গিরায় যা। আরে ভাই তুই কান্নাকাটি শুরু কর, আল্লাহ পাক কি না করতে পারে, ডাকাতকে ধরে উলি আল্লাহ বানাই দিচ্ছেন। ডাকাত ছিল এক লোক, সারা জীবন ডাকাতি, রেকর্ড কর রেকর্ড মানে মার্কা মারা ডাকাত। হ্যাঁ, সেই যে ডাকাতের ভয়ে সব ডাকাত কাঁপতে থাকে। এইরকম ডাকাতকে তওবার তৌফিক দিয়া, শুধু ওলি আল্লাহ না, শীর্ষস্থানীয় ওলি আল্লাহ, আরো হাজারো ওলি যার হাতে তৈরি হয়েছে এরকম ওলি আল্লাহ আল্লাহ পাক বানায় দিচ্ছেন। মানে খালি তিনি ওলি না, বরং ওলি হওয়ার ফ্যাক্টরি তাকে বানায় দিচ্ছেন। এইরকম ভাবে আল্লাহ পাক কবুল করছেন। এই জন্য এক বুজুর্গ বলছেন যে নওমিদ হাম্মাবাস গেরিন্দানে বাদানুষ নাগা বয় খরুষ বমন্দির সিদান, হে মানুষ তুমি নিরাশ হয়েও না, অনেক বড় বড় মদখোর জীবন বরবাদ করছে মদ্যপানের দ্বারা। আল্লাহ পাক এক মুহূর্তে এরকম যখন দেখলেন যে এই বন্দা আজকে লজ্জিত অনুতপ্ত, আর এমন একটা ডাক দিছে আল্লাহকে, এক ডাক শোনার পরেই এক ডাকের উপরই আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মহব্বত ভালোবাসার পথে ছুটে আসার তৌফিক দান করেন। এবং তিনি বলেন যে খুলে বুয়া না খুলে দর উসপে হো কেউ তেরি নজর তু তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায় যা। হ্যাঁ, হে মুসলমান তুমি এই হিসাব কিতাব করতে যাও না, আমি যে তওবা করলাম, আমি যে মাফ চাইলাম, এত ডাকলাম, কবুল হলো কিনা, আমার ক্ষমা হলো কিনা, এই টেনশন করার কোন দরকার নাই। কারণ আল্লাহর তরফ থেকে নিয়মই এভাবে চালু আছে, যে বান্দা দুয়ারে দ্বারা ডাকাডাকি শুরু করে নিঃসন্দেহে আল্লাহ পাক সেটার মূল্য দেন, নিঃসন্দেহে আল্লাহ পাক সেটার কদর করেন, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে মাফ করেই দেন। আর সেটা আল্লাহ পাক এমন ভাবে এই বিষয়টাকে শুরু করছেন এই দুনিয়ার জীবনে যে বাবা আদম আলাইহিস সালামকে আগে নিলেন জান্নাতে, ডাইরেক্ট দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন না, ফেরেশতা আদম দুনিয়াতে আসতেন, নবী হিসাবে আসতেন, পরে ফেরেশ আব্বা সকলে পেয়ে যেত, কি কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালামের দ্বারা একটু ভুল ত্রুটি ঘটে গেল না? পরে আদম আলাইহিস সালামকে আমি কথা এখন সংক্ষেপ করতে চাচ্ছি, এই জন্য যেহেতু সময় তো অনেক হয়ে গেছে না, এজন্য লম্বা না হয় সেজন্য শর্টকাট করে বলতেছি। যেভাবে হোক ফের হযরত আদম আলাইহিস সালামের একটু ভুল বিচ্যুতি ঘটল, ইবলিস ধোকা দিয়ে দিল না, হযরত আদম আলাইহিস সালাম সেই ঘটনার প্রেক্ষিতে জেরে জান্নাত থেকে বের হয়ে আসলেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানুল নিকট ভীষণ কান্নাকাটি করলেন। ইবনে কুদামা হাম্বুরি লিখছেন যে এমন কান্না কানছেন যে চোখের পানির নহর প্রবাহিত হয়ে গেছে, এত কান্না কানছেন তিনি। হ্যাঁ না, তো আল্লাহ পাক যখন দেখলেন যে আদম এরকম কান্দেন, যে সুন্দর একটা কথা আমি নিজে শিখিয়ে দিই, এ পাবে কোত্থেকে, আমি না দিলে। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যে আমি আল্লাহর তরফ থেকে আমি দয়া করে আদমকে কিছু কথা দিলাম, শিখিয়ে দিলাম যে এটা বলো, মাপ পেয়ে দিলাম। সেটা কি মুফাসসিরিন লিখছেন যে আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমার মাবুদ, মারাত্মক গুনাহ হয়ে গেছে। যালামনা মানে আজনাবা মানে অন্যায় করা, আর যালামা মানে সিরিয়াস গুনাহ করা। যালামনা আনফুসানা, আল্লাহ একদম মারাত্মক অন্যায় করে ফেলছি। আমার সব শেষ, সব শেষ, সব বরবাদ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বলেন যে ফাতাবা আলাই, আমি তাকে মাফ করে আগের থেকে বেশি মায়া করতে লাগলাম। ফাতাবা আলাই তর্জমা হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাফসীর বয়ান করেন, লিখছেন যে আদম তো আগের থেকে আল্লাহর নবী, নবী না, শুরু প্রথম থেকে, শুরু থেকে আল্লাহর নবী। তো তিনি তওবা করার পরে, নবী তো আগে থেকে উচ্চ মকামওয়ালা, তাহলে এখন তওবা কবুল হলে তো তার মর্তবা আরো বাড়বে না? এটা তো একটা যোগ হল, নতুন ব্যাপার। তো এই জন্য সে আল্লাহ পাক যখন তার তওবা কবুল করলেন, তার মর্তবা আগের চেয়ে বাড়াইয়া দিলেন, তার প্রতি রহমতময় আগের চেয়ে সীমাহীন বাড়াইয়া দিলেন। এরপরে লক্ষণীয় আর মজার বিষয় হল এই যে এর ফিনিশিং রব্বুল আলামিন বললেন কি, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, এই আদমের সন্তানেরা তোমরা এটা মনে রাখবা, খালি তোমাদের বাবার ব্যাপার না, অনন্তকাল যাবত আমি আল্লাহ এইভাবে বেসুমার বান্দাদের তওবা কবুল করতেই থাকব, সীমাহীন তওবা কবুলকারী আমি, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। আর তওবা যে কবুল করব তোমাদের, এই কারণে না যে তোমাদের তওবার মান কি, বরং আমি আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে আমি তোমাদের তওবা কবুল করব। আত্তাওয়াবুর রহিম, যে আমি তওবা কবুলকারী এবং আমি সীমাহীন দয়াওয়ালা, তার মানে তওবা কবুল করব তোমার তওবার ঢঙ্গের কারণে না, মানের কারণে না, বরং আমি তওবা কবুল করব আমার দয়ার কারণে। এই একই ধরনের আয়াত সূরা বুরুজের মধ্যে আছে, ওহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ পাক বলেন আমি সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন মায়াওয়ালা। শাহ আব্দুল গালী ফুলপুর রহমতুল্লাহ আলাই বলেন যে আমি সীমাহীন ক্ষমাওয়ালার সঙ্গে সীমাহীন মায়াওয়ালা বলার মিলটা কোথায়? তিনি বলেন যে এই আয়াতে পাকে আল্লাহ পাক বলতে চান, বান্দারা তোরা মাপ চাইলে আমি যে ক্ষমা করে দিই, আমার মায়ার চোটে, মায়ার চোটে মাফ করে দিই, যে পাগলারা মাফ চায়, যা মাফ করে দিই, গুলারে তোরা মাফ চাইলে আমার মায়া লাগে, পরে আমার মায়ার চোটে আমি মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বন্দিগীওয়ালা জিন্দগি দান করেন, ফ্রেশ পথে চলার তৌফিক দান করেন, পবিত্র জীবনের পথে চলার তৌফিক দান করেন, আর ভুল ভ্রান্তি হয়ে গেলে হিম্মতের সঙ্গে তওবার দিকে ছুটে আসার তৌফিক দান করেন। যাই হোক, তো মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমুল্লাহর ওই আলোচনা করতে গিয়ে এমন সব কথা আমার মনে পড়ছিল যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু চান বান্দার দ্বারা এমন আমল করান, সেই আমল সোজা তারা জান্নাতে নিয়ে পৌঁছেই দেয়। তো ওই বিষয়ে একটা ঘটনা মনে পড়ছিল যে মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, এত বড় মানুষ, কলকাতার প্রেসিডেন্সি কলেজে হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে আসলেন, তো বললেন যে হযরতজি দোয়া করে দেন আমি যেন বড় আলেম হইতে পারি। মাওলানা থানভী বললেন যে চেহারা সুরত দেখে বলুন তুমি কি করো? বললেন যে হযরত আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি। তো কলেজে পড়া তুমি বড় আলেম হইতে চাও? কলেজে বড় আলেম হয় না, তাহলে যাও মিয়া দেওবন্দে পড়ো। দারুন দেওয়ন্দে ভর্তি হয়ে গিয়া। আহ, ওই হাকিমুল উম্মতের একটামাত্র কথা, আল্লাহর ওলির একটামাত্র কথা হৃদয়টাকে এমন ভাবে প্রভাবিত করল, আলোড়িত করল, কলেজ ত্যাগ করে দিয়ে একদম দারুল দেওবন্দ চলে গেলেন। আর সেখানে গিয়ে ভর্তি হলেন দারুল দেওবন্দের বিশ্বের সেরা আলেমদের নিকট থেকে তিনি আসমানি এলম অর্জন করলেন এবং হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নিকট গেলেন। আর বিশ্ব সেরা এই হাকিমুল উম্মত মাওলানা থানভীর মত ওলিয়াল্লাহর নিকট থেকে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা শিখে বেলায়েতের শীর্ষ মকামও অর্জন করলেন। অথচ এই মানুষটার বাড়ি হল গহরডাঙ্গা, গহরডাঙ্গার মূল নাম হল গোফের ডাঙ্গা। এই মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি এর নাম পরিবর্তন করে এটার নাম রাখছেন গহরডাঙ্গা। গোবরডাঙ্গা কি এটা? আরে কিসের গোবরডাঙ্গা বাদ দে, এটার বাড়া গহরডাঙ্গা। আর গহর ফার্সি শব্দ, গহর মানে মুক্তা। কত সুন্দর নাম রাখছেন গহরডাঙ্গা। তো ওই এলাকাতে হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহর ছোটবেলায় ওই এলাকার অবস্থা ছিল যে এক এলাকা থেকে শুধু আরেক এলাকাতে না, বরং এই বাড়ি থেকে পাশের বাড়িতে যাইতে হল রাস্তা ছিল ডিঙ্গি নৌকা, নৌকা দিয়া পার হওয়া লাগত, নৌকা দিয়া খালার বাড়ি, নৌকা দিয়া মামার বাড়ি, নৌকা দিয়া দাদার বাড়ি, হ্যাঁ নৌকা দিয়া ভগ্নিপতির বাড়ি, একদম মানে নৌকা যেখানে যা নৌকার নৌকা। এত একটা মানে নিম্নমানের যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এত বেশি মানে মুশকিল এলাকা, সে এলাকা থেকে গিয়ে এই মানুষটা এত বড় হলেন, এটা আশ্চর্যের বিষয় না? একজন একদিন বললেন যে হযরতজি, যে আপনাকে আল্লাহ এমন নেয়ামত দিলেন আর এত বড় বানাইলেন গহরডাঙ্গার মতো এলাকার থেকে নিয়া, কেমনে হল এই ঘটনা, আপনার কি কিছু বুঝে আছে, আপনার কি কিছু বুঝে আছে? হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, বড় একটা আশ্চর্য প্রশ্ন করলা তুমি, আমার মনেও বিষয়টা একটা আলোড়ন সৃষ্টি করে যে কিভাবে আল্লাহ পাক কেমনে কেমনে কি করলেন। তবে আমার একটা সূত্র এর পিছনে মনে হয়, সেটা হলো এই, ছোটবেলা আমি দেখলাম কি রাস্তা দিয়ে এক বৃদ্ধ মানুষ যাইতেছেন, বৃদ্ধ মানুষ যাইতেছেন রাস্তা দিয়া, ওই মানুষটার মাথার উপরে একটা ভারী বোঝা, এমন কষ্ট যে ঘাড়ের রগগুলো কাবলে টলমল করতেছে। তা আমি যখন দেখলাম, আমি শক্তিশালী তরুণ ছিলাম, আমি ছুটে গেলাম, বললাম যে চাচা মিয়া বোঝাটা আমাকে দেন, আমি আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসি। বলল যে না বাবা তুমি পারবে না, তুমি পারবে না, তোমার অভ্যাস নেই। বলল যে না আমি পারবো, আমার গায়ে শক্তি আছে, আপনি দেন আমাকে। আমি নিজেই অনেক অনুনয় বিনয় করে ওনার নিকট থেকে বোঝাটা নিলাম, মাথায় তুললাম এবং ওই লোকটার ওই বৃদ্ধ মানুষটার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিলাম। আহ, তার ঘরের সামনে যখন বোঝাটা নিয়ে পৌঁছাইলাম, এই মানুষটা উঠানের মধ্যে দুই হাত আসমানের দিকে তুললেন, দীর্ঘ সময় আমার জন্য দোয়া করতে থাকলেন। আমার এক ঘটনা মনে পড়ে, আর বলে যে আরেকটা ঘটনা মনে পড়ে যে আমি পাশের এক বাড়িতে গেলাম, তো সেই আমার ছোটবেলা, তো দেখলাম কি এক বুড়া মানুষ বাড়িতে উঠানে কাঁদতেছেন আর কাজকর্ম করতেছেন। তা বললাম যে কি হল আপনি কান্দেন কেন? বললেন যে আমার তো গরিব মানুষ, আমার আয় ইনকামের কোনো কিছু নাই, একটা নৌকা ছিল, এই বাড়ি থেকে সেই বাড়িতে মানুষজন পারাপার করতাম, এটা দিয়ে যা কিছু রোজগার হতো আমার সংসার চলত, কিন্তু ছেলে পেলেরা দুষ্টামি করে এই গভীর পানির এই পুকুরের মধ্যে আমার নৌকাটাকে ওরা ডুবে দিছে। তো এখন এত গভীর পানি, এটা উঠানোর মতো শক্তি আমার নাই, নৌকা উঠানোর শক্তি আমার নাই, তো আমি কি করব এখন, কান্দতেছি বসে বসে, আমার কয়েকদিন থেকে রোজগার বন্ধ। হযরত মাওলানা শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে চাচা একটা বড় দড়ি দেন আর নৌকাটা ডুবছে কোন জায়গায় আমাকে একটু দেখা দেন। তো একটা বড় দড়ি ওরা প্রত্যেকে সংগ্রহ করে দিল, আর এই দড়িটা নিয়ে যখন জায়গাটা চিহ্নিত করে দেওয়া হলো, তিনি বলেন যে আমি এক লাভ দিলাম, আমার কখনো অভ্যাস ছিল না কিন্তু আমি একটা লাভ দিলাম, যে নৌকার সঙ্গে গিয়ে দড়িটা বাঁধব, এক মাথা বান্ধার পরে আর এক মাথা উপরে নিয়ে আসলাম, তো সবাই মিলে ধরে টানাটানি করে উপরে উঠানো সহজ হবে। বলেন যে আমি যখন একদম তলায় গিয়ে পৌঁছলাম আর আমি বাঁধলাম কৈশা নৌকাটা পায়ে গেলাম জায়গা মতো, যখন ওর সঙ্গে আমি রশি দিয়ে শক্ত করে বাঁধলাম, তখন আমার দম বন্ধ হয়ে আস। তখন আমি ভাবলাম বোধ হয় আমি আর বাঁচব না, আমার বোধ হয় শেষ। হাত পা ছেড়ে দিয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করলাম, আল্লাহ পাকের রহমত যে আমি উপরে উঠতে পারলাম, পানির উপরে আসতে পারলাম। এই তো এরপরে উপরে আসলাম, আরো লোকজন ডাকাডাকি করে নিয়ে পরে এই টানাটানি করতে করতে নৌকাটাকে তুললাম। পরে সেই বুড়া মানুষটা এত খুশি হলেন যে হাত তুলে দীর্ঘ সময় আমার জন্য দোয়া করতে থাকলেন চোখের পানি ফেলে। তো তিনি বলেন যে এই দুই বৃদ্ধ মানুষের যে ছোটবেলা যে খেদমত করার সুযোগ হলো, তৌফিক হলো, আর এই দুইটা মানুষ যে আমার জন্য আল্লাহর নিকট হাত তুলে কাঁদলেন, আমার মনে হয় তাদের দোয়ার চোখের পানির বরকতে আমি শামসুলককে আল্লাহ পাক এত বড় নেয়ামত দান করছেন। আহায় আফসোস, আজকে কই গেল এই আখলাকের চরিত্র, ছোটদের প্রতি স্নেহ এবং দয়া, হ্যাঁ, এই সুন্দর চরিত্র, এই উন্নত চরিত্র আজকে কোথায় গেল? বয়সে যারা বড় তাদের প্রতি সম্মান প্রদর্শন, এই উন্নত চরিত্র আজকে কোথায় গেল? এই ঐতিহ্য আজকে কোথায় আমরা হারাইয়া ফেললাম? আর আলেম ওলামা দেখলে তাদের প্রতি শ্রদ্ধা, বড় বড় বুড়া মানুষ দেখা যেত যে 80-90 বছরের বুড়া মানুষ, কিন্তু একজন তরুণ আলেমকে দেখলে সম্মান করেন, ভাই ইনি আলেম মানুষ, তার সিনাতে কোরআন আছে, আসমানি এলিম আছে। এই একটা জমানা ছিল না আমাদের মধ্যে, এখন যে একদম না আমি সেটা বলি না, কিন্তু সেই পুরানা যুগের এত এত বড় মাপের ঐতিহ্য, হ্যাঁ, মুসলিম সমাজের, সেটা আজকে কোথায় আমরা হারাইয়া ফেললাম? সেটা কি আরেকবার উদ্ধার করার আমরা চেষ্টা করব না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এখন শুনি যে শিক্ষকদের সঙ্গে ছেলেরা ভালো ব্যবহার করে না, বরং বিপরীত ব্যবহার করে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার, পাড়া প্রতিবেশীর লোকদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদি, এবং ছোটদের প্রতি তো অনাদর এবং তাদের প্রতি নির্দয়তা, এটা তো আজকের একদম ভয়ঙ্কর রোগ হয়ে গেছে। রাস্তাঘাটে ছোট বাচ্চাদের দেখলে নির্দয় কথাবার্তা, নিষ্ঠুর কথাবার্তা বলতে অনেক ভদ্রলোকেরা অভ্যস্ত হয়ে পড়ছেন, এটা তো মানুষের চরিত্র হইতে পারে না। একই মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আগর বুজুর্গ বন্না হো তো আওর কাহিন যাও, আর ইনসান বন্না হো তো আও ইহাঁ আও। এমিয়া তুমি যদি আমার খানকাতে আসছো বুজুর্গ হওয়ার জন্য, পিস্তা হুজুর হওয়ার জন্য, এই যদি তোমার নিয়ত হয় তো এখান থেকে যাও, অন্য কোথাও যাও, আমি এখানে কাউকে পিসাব বানাইতে বসিনি, বুজুর্গ বানাইতে বসিনি, আমি পিসাব হওয়ার অন্য কোন জায়গায় যাও, কিন্তু হ্যাঁ তুমি যদি মানুষ হইতে চাও তো আমার এখানে আসো, আমি তোমাকে মানুষ বানানোর জন্য কষ্ট করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও। এবং তিনি বলেন আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো এই সব কুছ হ্যায়, আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। তিনি বলেন যে মানুষ যদি সত্যিকার মানুষ হয়, এই মানুষই নিঃসন্দেহে সবচেয়ে বড়। আর মানুষের মানুষ হওয়ার পদ্ধতি হল এমনভাবে জীবনটাকে গড়া যেন আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক পয়দা হয়, এই হল মানুষের জীবন। আল্লাহ পাক সেই মানুষ হওয়ার জন্য আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। অনেক সময় হয়ে গেছে, এই জন্য সর্বশেষ আমি ছোট ছোট কয়েকটা আমলের কথা বলে আমার কথা আজকে এখানে সমাপ্ত করতে চাই। সেই একটা হাদিস শরীফ যেটা আমি প্রায় জায়গাতে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি, সেটা হল যে এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তো কেয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কত বড় সম্পদ, কত দামি সম্পদ, এই আমলটা কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়ার চেষ্টা করব। আর একটা হাদিস শরীফ আমি আজকে পড়ছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। এখন যেহেতু সময় অনেক হয়ে গেছে এজন্য আমি খুব সংক্ষেপে এটার তর্জমা খালি অনুবাদটুকু করে চলে যাওয়ার চেষ্টা করব, যে পবিত্রতা ঈমানের অংশ, অবিচ্ছেদ্য অংশ, অথবা ঈমানের অর্ধেক, দুইটা অর্থ হইতে পারে, এটার ব্যাখ্যা করার সুযোগ এখন নাই। তারপরে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এক একবারের আলহামদুলিল্লাহ মিজান পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। হ্যাঁ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ও কওলা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবং যদি বলো তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে এর নেকি 7 আসমান জমিনকে পরিপূর্ণ করে ফেলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি সম্পদ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেটা যদি সেটা সদ্ব্যবহার যদি আমরা করতে পারি, জান্নাতে কত বড় দৌলতের অধিকারী আমরা হব। সেই পথে হাঁটার আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। ওয়াসসালাত নূর, আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তুমি যে নামাজ পড়বে, নামাজ পুরাটা নূরই নূর। বান্দা যখন নামাজে দাঁড়ায় অকুল নূরের সাগরের ভিতরে হারায় যায়। নামাজ এমন জিনিস, ওয়াসসালাত নূর ওয়াসসাদাকাতু বুরহান। তুমি যদি যাকাত দাও, এই তোমার সদকা, এখানে আরেক বর্ণনা আছে যাকাত, ওয়াসসাদাকাতু বুরহান, যে তোমার সদকা তোমার যাকাত এটা হলো তোমার ডকুমেন্ট জান্নাতে যাওয়ার জন্য। বুরহান মানে তোমার কাছে একটা ডকুমেন্ট থাকলো, কালকে আমি এটা নিয়ে হাজির হলে যে এত কষ্টের সম্পদ আল্লাহ আপনার জন্য দিছিলাম, এত বড় শক্তিশালী একটা দলিল আমার কাছে থাকবে। সদাকাতু বুরহান ও সবর জিয়া। আর তুমি যদি সবর করো, যে যেই ক্ষেত্রে সবর করা উচিত, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যদি সবর করো, জীবনটা তোমার সম্পূর্ণ আলো আর আলোতে পরিণত হবে, শুধু আলো আর আলো। হ্যাঁ, সবর জিয়া, এই প্রতিটি কথারই ভালো চমৎকার ব্যাখ্যা আছে। অল কোরআন হুজ্জাতুল্লাক আলাইক, এবং এই কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে আর না হলে তোমার বিপক্ষে। হ্যাঁ, এই কোরআন, কোরআন মোতাবেক যদি জীবন গড়ো তো কোরআন তোমাকে জান্নাতে পৌঁছেই ছাড়বে, আর কোরআনের বিরুদ্ধে যদি লাগো তো কোরআনের বিরোধিতাই, হ্যাঁ, কোন কোরআনের বিপরীত পথই তোমাকে ধ্বংস করবে, ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ আমাদেরকে কোরআনের ভালোবাসা, শ্রদ্ধা এবং কোরআন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যে কথা বললেন ফিনিশিং, কি আশ্চর্যজনক, বললেন যে কুল্লুন নাস ইয়াগদু, প্রতিটি লোকের সকাল তো হয়, হ্যাঁ, ফা কুল্লুন নাস ইয়াগদু ফা বায়ু নাফসাহা ফা মুতিকুহা আও মুবিকুহা। তখন মানুষ নিজের জীবন নিয়ে ব্যবসায় নামে, জীবনের ব্যবসা, কি ব্যবসা, মানে মানুষ যখন ব্যবসা করে লাভ হয় না হলে ক্ষতি হয়, একটা তো হয়, তো মানুষ যখন প্রতিদিন ভোর হয় তো আজকেই এই প্রতিদিন মানুষের জীবনের ব্যবসা, এমন কাজ, এমন কথা, এমন কর্ম, এমন লেনদেন, এমন সবকিছু বিষয়াদির মধ্যে সে জড়িত হয়, সেটা হয় তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায়, আর না হলে তাকে জাহান্নামে নিয়ে পৌঁছাইয়া দেয়, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তার মানে তোমার প্রতিদিন ভোর হলে তোমার খেয়াল রাখতে হবে আমার উঠা বসা, আমার চাল চলন, আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার, আমার লেনদেন, আমার কোনো একটা বিষয় এমন না হয় যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, বরং প্রতিটি বিষয় যেন এমন হয় আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। যেমন মাওলানা শামসুল হক ফরিদপুর হামলার জীবনের এই একটা ঘটনা শুনলাম, এক দুইটা ঘটনা শুনলাম, তা আমাদের জীবনটা যেন এরকম হয়। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে সেই রকম জিন্দগি নসিব ফরমায়া দেন। বস তো আজকে এখানেই কথা শেষ করতে চাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আলহামদুলিল্লাহ, জি স্যার, দোয়া করবে সকলে, দোয়া এক ব্যাপার, দোয়া আজব জিনিস, কি বলবো, আহা, ইসলামের এক একটা জিনিস এত সুন্দর, এত চমৎকার, এত ওজনদার। রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা দোয়া করো যে আদোয়া মুখুল ইবাদা, দোয়া হল এবাদতের নির্যাস, সব এবাদত দিয়া মানুষ যা চায় এ দোয়ার মধ্যে সেটা একদম তার সেই গন্তব্যে পৌঁছায় দেয় তাকে। এবাদতের টার্গেট হল আল্লাহকে পাওয়া, দোয়া বান্দাকে একদম আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনাসামনি করে দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া হুয়াল ইবাদা, আরে মিয়া, দোয়া হল আসল ইবাদত, দোয়া হল আসল ইবাদত, বড় ইবাদত। হ্যাঁ, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফুতিহা লাহু বাবুদ দোয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই হাদিসটা কিন্তু খুব মনে রাখবেন, যেটা এখন বলছি। ও হো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দুয়ার দরজা খুলে গেছে তার জন্য আসমানের রহমতের সব দরজা খুলে গেছে, আসমানের রহমতের সব দুয়ার তার জন্য খুলে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য খুব দোয়া করতে থাকা চাই, নামাজের পরে দোয়া, বিভিন্ন সময় দোয়া, দোয়া আর দোয়া। এই দোয়ার দ্বারা, হাজারো আমলের দ্বারা এতটা আগায় যাওয়া যায় না যতটা দোয়ার দ্বারা আগায় যাওয়া যায়। সারা জীবন উল্টাপাল্টা যাই করছে করছে, কিন্তু আজকে চুপচাপ নিবৃতে নীরবে এক জায়গায় বসা বলতেছে, আল্লাহ যা করছি জীবনে আল্লাহ আমি শর্মিন্দা, আমি অনুতপ্ত, আমারে মাফ করে দেন। আল্লাহ পাক ওর ঢং ঢাং দিকে পছন্দ লাগছে, তা আল্লাহ পাক বললেন যাহ মাফ করে দিলাম। দেখেন দোয়া করলো কয় মিনিট, কয় দোয়া করলো কয় মিনিট, কিন্তু অনন্তকালের জান্নাত সে খরিদ করে ফেললো খালি দোয়ার কয়েকটা কথা দিয়ে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য খুব দোয়া করা চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها ربنا أعنا بالعلم وزيننا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم أنت خير الراحمين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين আর আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আর আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আর আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আপনার মহব্বত ভালোবাসা, আপনার ভালোবাসার ব্যথা আমাদের হৃদয়ে দান করেন, জীবনটাকে আপনার বন্দিগীতে পরিণত করে দেন, সুন্নতের মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন, সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক আমাদের দান করেন। আর আল্লাহ আমাদের আপনার আউলিয়া সিদ্দিকীনের মতো উন্নত জীবন আমাদেরকে দান করেন, আউলিয়া সিদ্দিকীনের মতো ঈমান, ইয়াকিন, ইখলাস, এহসান আমাদেরকে নসীব করেন, আউলিয়া সিদ্দিকীনের মতো ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, দোয়া, মুনাজাতের তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ হালাল রিজিকের রাস্তা আমাদের জন্য খুলে দেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন, গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ মেহরবান, সব শত্রুদের থেকে, হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের জানা না জানা, দেখা না দেখা সব রকমের শত্রুদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন, সব সময় আপনি হেফাজত করেন, আজীবন আমর আপনার হেফাজতে আমাদেরকে রাখেন, আপনার রহমতের ছায়ার মধ্যে আমাদেরকে রাখেন, আমাদের রোজগারের ভিতরে আপনি বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, ঘরে ঘরে সকলের ঘরে ঘরে শান্তি নাজিল করেন, সকলের ঘরে ঘরে রহমত নাজিল করেন, সকলের ঘরে ঘরে সীমাহীন নূর নাজিল করেন, নূরানি জিন্দগি সকলের ঘরে নসীব ফরমায়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, আমাদের আপনজন প্রিয়জনদের মধ্যে যারা যে সমস্যা আক্রান্ত সব সমস্যার উত্তম সমাধান আপনি করে দেন, যারা রোগ ব্যাধিতে আক্রান্ত রোগ ব্যাধি থেকে আপনি শিফা দান করেন, সুস্থ সুন্দর শান্তিময় জীবন আপনি নসীব ফরমায়া দেন। আয়াল্লাহ মেহরবান, সকলের নেক আশা সমূহ আপনি পুরা করেন, আয়াল্লাহ মেহরবান, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা ঘটনা থেকে আমাদেরকে বাঁচান। আয়াল্লাহ জিন্দগি আপনার বন্দীগীর জন্য আমাদেরকে দান করেন, জিন্দা রাখেন তো আপনার জন্য জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আয়াল্লাহ আপনার বানায় আফিয়তের হালতে আপনার রহমতের কোলে আপনি তুলে নিন। আয়াল্লাহ মজলিস মাহফিলের যারা আয়োজনকারী, যারা ব্যবস্থাপক, যারা বিভিন্নভাবে এতে সহায়তাকারী, যারা এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলের দুজাহানকে কামিয়াব বানায় দেন, সকলের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন, মুশকিল সমূহ আপনি আসান করে দেন। আয়াল্লাহ মেহরবান মালিক, আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান। নফসে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান। হ্যাঁ আল্লাহ, জান্নাতুল ফিরদাউস নিজ দয়াতে আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নামের কীট হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, ছোটদের প্রতি স্নেহ করার এবং বড়দেরকে সম্মান করার, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা ভক্তি করার তৌফিক এবং এই উন্নত গুণাবলী আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে নিজ গুণে কবুল করেন, সারা বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজিল করেন, মুসলমান দুনিয়ার যে কোনো প্রান্তে আছে মুসলমানকে সুখী জীবন দান করেন, সম্মানিত জীবন দান করেন, তমাম ফেতনা থেকে আপনি হেফাজত করেন এবং শত্রুদের হাত থেকে, জালেমদের হাত থেকে মুসলমানদেরকে আপনি রক্ষা করেন এবং উদ্ধার করেন। আল্লাহ, যে সকল মুসলমান ভাই বোনেরা এবং আমাদের আপন জনেরা যারা আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাফ করেন, তাদেরকে জান্নাত দান করেন, জান্নাতের বড় মাকাম তাদেরকে নসীব ফরমায়া দেন। যে সকল ভাইয়েরা আমাদের নিকট বিভিন্ন বিষয়ের জন্য দোয়ার দরখাস্ত করছেন তাদের সকল বিষয়াদি আপনি মঞ্জুর করেন, তাদের নেক উদ্দেশ্য সমূহ পুরা করেন, সব মুশকিল আপনি আসান করে দেন। এখানেও যে সকল ভাইয়েরা দোয়া করতে বলছেন বা দোয়া চাওয়ার সুযোগ পান নাই, সকলের দুজাহানের কল্যাণ সকলকে দান করেন, দুজাহানের ভালাই সকলকে দান করেন, শ্রেষ্ঠ সৌভাগ্য সকলকে দান করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসলিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি অবশ্যই কবুল করেন, অবশ্যই অবশ্যই কবুল করেন, অবশ্যই অবশ্যই কবুল করেন। আল্লাহ জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। আল্লাহ, নিঃসন্দেহে আমাদের কোন আমল কবুলযোগ্য না, নিঃসন্দেহে আমাদের কোন ইবাদত কবুলযোগ্য না, আমাদের জীবনের কোন কিছুই আপনার দরবারে কুশ্চিনকালেও কবুলযোগ্য না, কিন্তু নিজ গুণে আমাদেরকে মাফ করে দেন, নিজ গুণে আমাদের টুটা ফুটা যা কিছু আমল আপনি কবুল করেন, আমাদের নাজাতের উসিলা আপনি বানায়া দেন, আপনার দীনের উপরে আমাদেরকে অটল অবিচল করে দেন, দীন ঈমান নিয়ে জিন্দা থাকার তৌফিক দেন, দীন ঈমান নিয়ে আপনার কাছে আসার জন্য তৌফিক দেন এবং কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।
ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بیان و کویتا اکھون آرو شہز پرکریہ ٹیلیگرامے سربراہ کرا ہوچے سارا بشے پتھیبر جے کونو پرانتو تھے کے حضرت والا دامت برکاتہم ایر بیانر چینلے ایڈ ہوار جنو لنک t.me/khankabidi اسپیلنگ کیس ANQAHBD اور کویتا چینلے ایڈ ہوار جنو لنک t.me/khankabidi কবিতা স্পেলিং KANQAHBDKOBITA টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিঙ্কে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটস অ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোন প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।